This track was downloaded from fusionbd.com.
প্রতিবারে রাতে এরকম একটা প্রোগ্রাম হয়, তুমি শুনতে পারো। যেহেতু তুমি আরজে, তখন আমি একটা জব করতি, আরজে জবের জন্য তুমি খুব ট্রাই করছি, তো হচ্ছে তুমি শুনতে পারো জিনিসটা। তো আমি জাস্ট শুনি, শোনার পরে আমার খুব ভালো লাগে এবং আমি বুঝতে পারি যে জিনিসটা খুব ভালো। তারপর থেকে রেগুলার আমি শুনতে থাকি জিনিসটা।
আচ্ছা আচ্ছা।
তখন তো ভাবিনি যে আপনি
না, তখন থেকে আমি SMS করতাম, মেসেজ করতাম যে কখনো না কখনো তো আমাকে ডাক দিবে, আমি সেদিন বলবো আমার কথাগুলো সবাইকে। আসলে যেদিন ফার্স্ট আমাকে লাভ গুরু ফোন করে বললো যে আমি এই প্রোগ্রামে আসছি, তখন আমি আসলে আমি কিছুক্ষণ কথা বলে চুপ হয়ে গেছিলাম, বাকরুদ্ধ পুরো। তা আমি শুধু বলছিলাম যে এতদিনের পর তপস্যার ফল আমি পেয়েছি, যে এত বছর ধরে SMS করছি করছি, আজকে আমি সত্যি হ্যাপি।
আমরা অনেক হ্যাপি আপনাকে হ্যাপি, এবং আরো হ্যাপি হবো যদি আপনার ভোটটা কাজে লাগে এবং আমরা যদি জিতে যাই বেস্ট প্রোগ্রাম হিসেবে, যদি আমার ভালোবাসা অ্যাওয়ার্ডটি পেয়ে যায়, রিয়েলিটি শো হিসেবে যদি আমার ভালোবাসা অ্যাওয়ার্ডটি পেয়ে যায়। ব্যাগটুক দেখা যাক উপরওয়ালা কি রেখেছে। তো এখন আমরা বেশি কথা বলবো, আমরা সরাসরি চলে যাবো আপনার ভালোবাসার কথা শুনতে, কারণ লক্ষ লক্ষ বন্ধু ওয়েট করছে আপনার ভালোবাসার কথা শোনার জন্য।
আসলে গুরু, আমার ভালোবাসাটা ঠিক ভালোবাসে বলবো কিনা জানি না, আমার এটা শুরু প্রায় এটা আমার 2001 এর কথা। তখন আমি সদ্য SSC পাস করে ইন্টারে ভর্তি হয়েছি।
2001 আপনি মাধ্যমিক দিয়ে কেবল উচ্চ মাধ্যমিক উঠলেন?
উচ্চ মাধ্যমিক উঠলাম। তার আগে থেকে তখন আমার বাবা একজন উচ্চ পদস্থ অফিসার আছেন, সরকারি অফিসার। আমার দু ভাই বোন, এক ভাই এক বোন, আমি বড়, ছোট একটা ভাই। তখন আমার বাবার পোস্টিংটা ছিল রংপুরে। ওই সময় থেকে আমার স্কুলে যখন লাইফ থেকে একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতো, খুব ডিস্টার্ব মানে খুব ডিস্টার্ব, তার বাবা মা সহ ডিস্টার্ব করতো। কারণ আমি ছোটবেলা থেকে আমার গ্রোথটা একটু বড়, বয়স কম, তখন কেবল আমার 16 চলতেছে, সেই সময় থেকে খুব ডিস্টার্ব করতো তারা আমাকে,
বিয়ে
করতে চাই বউ এরকম। তো আমার বাবাকে অনেক বুঝাইতো, ওই করতো। তো আমার বাবা কখনো কান দেয়নি তেমন। তো একটা পর্যায়ে আমি উচ্চ মাধ্যমিক উঠলাম, আমাকে কলেজে অনেক ডিস্টার্ব করতো করতো। এই সময় আমার বাবাকে যখন পেল না, তখন দেখা গেল আমার জ্যাঠা, আমার দাদি এদেরকে তারা হাত করলো, বোঝানোর চেষ্টা করলো যে মেয়ে বড় হয়েছে, মেয়ে
বিয়ে দাও,
বিয়ে দাও, বিয়ে দেওয়া উচিত এভাবে।
আর গ্রামে তো সাধারণত এগুলো
বেশি কাজে লাগে। তো আমার তারা আমার বাবাকে ইনফ্লুয়েন্স করতে থাকলো এইভাবে। তখন আমার বাবা বলল ঠিক আছে, মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দাও দরকার। আমার বাবা বিয়ে দিয়ে দিল।
বিয়ে দিয়ে দিল?
হ্যাঁ, বিয়ে দিয়ে দিল।
না আপনার কি কোনো মতামত?
মতামত আমি আসলে ওইভাবে বাবা পছন্দ করছে। আচ্ছা ঠিক
আছে। মায়ের কি সাপোর্ট ছিল?
হ্যাঁ, মায়েরও সাপোর্ট ছিল।
আচ্ছা আচ্ছা। সে ছেলেটি কি করতো তখন?
ছেলেটা বাবা ব্যবসা করতো বড়, রংপুরে ভালোই ব্যবসা ছিল তাদের। আর ছেলেটা মাস্টার্স দিচ্ছিল BBS এ।
আচ্ছা আচ্ছা।
বাবা আমার বড় ছেলে, আর আমি এতটুকু জানতাম, আর কিছু জানতাম
মানে বিয়েটা যে হয়েছে সেখানে আপনার আপত্তি কিংবা মতামত কোনো কিছু ছিল না?
না না,
তো বাবা মা ঠিক করেছে,
এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। তো আমার আক্ত হয় নভেম্বরে, 2001 এর নভেম্বর, 7ই নভেম্বর আক্ত হয় শুধু। এবং কথা থাকে যে মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে মেয়েকে উঠে দেওয়া হবে।
আচ্ছা আচ্ছা।
এর মাঝখানে ছেলে মেয়ে কোন সম্পর্ক থাকবে না, জাস্ট আসা যাওয়া তো চলে তার চলবে, এরকম একটা ব্যাপার হয়। তো চলতে থাকে এরকম, ও আমার কলেজে যায় মাঝে মধ্যে, আমাদের বাসায় আসে, এরকম চলে। আমি প্রায় মানে ভাল লাগতো না ওকে, কেমন যেমন লাগতো।
ইতিমধ্যে তখন তো সে আপনার স্বামী?
হ্যাঁ, সে আমার স্বামী, আমার সাথে আমার স্বামী, সে আমার সাথে একটু একটু এরকম করতে করতে প্রায় আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছিল আমার আমার যতদূর মনে আছে জুন মাসে। আমার জুন মাসে শেষ পর ওরা আর এক মুহূর্ত দেরি করতে চাইলো না, খুব প্রেশার ক্রিয়েট করতে থাকলো যে বউ উঠাই নিতে হবে, বউ উঠাই নেবো, ইয়ে নেবো। এখানে একটা গুরু কথা বলে রাখি, তারা কিন্তু অরিজিনাল রংপুরে ছিল না, তাদের বাড়ি ছিল ভোলা।
ভোলা? আচ্ছা।
ওরা রংপুরে পরে জায়গা জমি কিনে বাড়ি করে, ব্যবসা করে। তো আমার বাবা কিন্তু এখানে কাপড় ফুটতে ছিল যে ভোলার ছেলে, বরিশালের ছেলে, তারপর দিচ্ছে, দিতে বাধ্য হয়েছে। তো আমার খুব মানে তারা অনেক আমাকে বোঝানোর চেষ্টা করে, এই করে। তা আমি কিছুটা হলে ওদের কথা ইনফ্লুয়েন্স হয়ে যায়, মানে ছেলে পক্ষের কথা কিছুটা ইনফ্লুয়েন্স হয়ে যায়। এতদিন হয়ে গেছে, ঠিক আছে, তোমার আমার বিদায় দেওয়া দরকার, আমার সংসার করা দরকার, আমি তো এতদিন থাকবো কেন, এরকম আমি একটু বাবা মার সাথে একটু আফিউজ করি, আমি একটু মানে মা একটু খারাপ বললে ভাবি যে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে এই জন্য বোধ আমার সাথে এরকম করছে একটু। আর নিজে একটু কালো ছিলাম তো আগে থেকে, তো আমার মনে হচ্ছে আমি কালো বলে আমার বাবা মা আমাকে সহ্য করতে পারে তাড়াতাড়ি বিদায় দিয়ে দিচ্ছে, এরকম একটা ভাবতাম আমি। আমিও বাবা মার উপর একটু প্রেশার টিসার ক্রিয়েট করি, তো আমার বাবার অফিসের স্টাফরা সবাই বাবাকে বোঝায় ঠিক আছে মেয়েকে বিদায় দিয়ে দেন। এটা আগস্ট মাসের 9 তারিখে আমাদের বাসায় একটা ছোট অনুষ্ঠানের মতো হয়, ওটা আমার বাসায় আসে, আবার আমাদের বাসায় আবার আসে, একটা অনুষ্ঠান হয় খুব ভালোভাবে, এবং ডেট হয় 18 সেপ্টেম্বর আমাকে উঠে দেওয়া হবে।
আচ্ছা আচ্ছা,
তারিখ ঠিক হলো, ভালো কথা। এদিকে মধ্যে গুরু আমি মানে অনুভব করতে থাকি যে আমার ভিতরে কিছু চেঞ্জ হচ্ছে, আমি ফিল করতে থাকি। তখন আমার মাকে আমি বলি, তো আমার মা বলে ঠিক আছে, তখন মা বুঝতে পারে যে আমি প্রেগনেন্ট।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি অলরেডি তখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে জানতে পারি যে আমি 2 মাসের প্রেগনেন্ট। আমার বাবার সাধ্যে যেটুকু ছিল আমি বলবো আমার বাবা করেছে, আমাকে তুলে দিল, ভালোভাবে তুলে দিল, খুব ধুমধাম করে অনুষ্ঠান করে তুলে দিচ্ছে গুরু। একটা মেয়ের সংসারে যা লাগে ঘরে সবই দিচ্ছে। আমি বাসায় গেলাম গুরু, প্রথম দিন আমার মানে বলতে যা বোঝায় শ্বশুর বাড়িতে, ওরা অনুষ্ঠানের দিন কিন্তু অনেক গ্যাঞ্জাম করছে গুরু, অনেক গ্যাঞ্জাম করছে, এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, ওদের অনেক ঝগাঝাটি করছে প্রোগ্রামের মধ্যে। আমাকে একরকম জোর জবরদস্তি করে আমার বাবা মা ওরা টানা রেহাজটার মতোই আমাকে নিয়ে যাওয়া হয়েছে। গেলাম গুরু, ওখানে যাওয়ার পরে আমি আমাকে উঠাই নিল, ভালো কথা, আমাকে একটা ঘরে রাখছে গুরু, আমি তো নতুন ওখানে একদম কিছুই চিনি না, কিছুই চিনি না, বিয়ে হয়েছে 1 বছর ওকে, কিন্তু আমি তো বাড়িটা নতুন। তো আমার ঘরটা ছিল গুরু দোতলার মধ্যে, ওদের দোতলার মধ্যে ছিল বায়ন ঘরটা, আমার ঘরের পাশে আর একটা পাশের রুম ছিল গুরু। তো আমি ঠিক জানি না কোনটা টয়লেট কোনটা কোন দরজা, আমি বুঝতে পারতেছিলাম না, আমার কাপড় চেঞ্জ করে সারাদিন একটা কাপড়ে পরে আমি খুব অস্থির ফিল করছিলাম। আমার রুমে কেউ না যাই, তাকে জিজ্ঞেস করবো যে আমাকে একটু রুমটা দেখায় দাও, টয়লেটটা দেখায় দাও গুরু। আমি ওই অবস্থায় কাপড় চেঞ্জ করার জন্য ওই রুমের দরজা খুলে তো এমন একটা সিন দেখে ফেলি গুরু যেটা আমি খুব শকড হয়ে যাই। আমি আমার হাজবেন্ডকে তার খালাতো বোনের সাথে দেখে ফেলি গুরু।
বিয়ের দিন মানে আপনাকে তুলে যেদিন নিয়ে আসে,
হ্যাঁ গুরু, সেই রাতে সেদিনই আমি দেখে ফেলি গুরু। তারপরও মেনে নিই, কারণ তখন আমার গর্ভে একজন, এই জন্য আমি মেনে নিই যে আমাকে এখানে সংসার করতে হবে, যেভাবে হোক আমাকে সংসার করতে হবে, সবকিছু মেনে নিয়ে আমি মেনে নিই গুরু। ওকে
ওই দিনই তো আপনি প্রথমেই বাসাতে যান, আপনাকে উঠিয়ে নেওয়া হয়?
হ্যাঁ, ওই দিন প্রথম রাত ওদের বাসায় আমার গুরু, বিয়ের বাড়ি, তার একদিন পরে আমার বউ ভাত গুরু।
আপনি জানতেন না যে কোন রুমে কোনটা কি?
আমি কিছু চিনি না ঘরে, ওই বাসায় কিছুই চিনি না গুরু, কোন রুমে কোনটা কোনটা টয়লেট বা কোনটা কি আমি কিছু জানি না। আমি দরজাটা খুলে, ওরা নিজেদের মধ্যে এতটা মগ্ন ছিল যে তাদেরকে একজন দেখতেছে কি সেটা তারা কেউ খেয়াল করে না গুরু। আমি খুব নিঃশব্দে চলে আসি ওখান থেকে, তারপর খুব ঘৃণা হয় নিজের উপরে, তারপর মেনে নিই গুরু যে ঠিক আছে সংসার বিয়ে করছে, ওকে আমি আমার ভালোবাসা বা আমি আমার কর্তব্য আমি যেটুকু পারি তাদেরকে ফেরাবো, তাকে ফেরাবো। আমি তাকে বুঝতে দিই না গুরু যে আমি দেখে ফেলছি। সে ভোরের দিকে আমার রুমে আসে গুরু, আসার পরে যখন আমার স্পর্শ, তখন আমি শুধু বলি যে প্লিজ আপনি আমাকে স্পর্শ করেন না, আমি আমার ভাল লাগছে না। তো হচ্ছে কেন, আমি তোমার স্বামী আমার সাথে গুরু একটু রাফ ভাবে কথা বলে ফেলে, আমি বললাম আমি আপনার সত্যটা জেনে ফেলছি, হ্যাঁ আমি দেখে ফেলছি আপনাকে। কই কি দেখছিস তুই, হ্যাঁ দেখছিস তো, ভালো কথা, সমস্যা কি তোর, তোকে নিয়ে সংসার তো করবো আমি, তোর সমস্যাটা কি? আমি আর কোনো কথা বলি না গুরু, প্রথম দিনেও আমার গায়ে হাত তোলে গুরু ওই রাতে। তারপরে গুরু শুরু হলো আমার যন্ত্রণাময় অধ্যায়, যেটা একটা মাস ওখানে ভালো ছিলাম, সবাই ভালো ব্যবহার করতো গুরু, সবাই ভালো মানে ওই ওর বাবা মা ওর বোন ভাই ভালোভাবে করতো, খারাপ না। এক মাস পরে এগুলো শুরু হলো আমার উপর অত্যাচার, যেটা বলে খাওয়া দাওয়া কাজ থেকে মানে পান থেকে চুন খুঁজলে আমার উপরে মারপিট শুরু হয়ে যেত গুরু। ইভেন ওর বাবা ওর মা ওর বোনও আমার গায়ে হাত তুলতো। একটা পর্যায়ে ওরা যৌতুক চায়, আমার বাবা একটা পর্যায়ে ওকে 1,00,000 টাকা 1,49,000 টাকা দেওয়া হয় তাকে, তারপর দ্বিতীয় পর্যায়ে তাকে 89,000 টাকা দেওয়া হয়। বাট এক মানে গুরু এরকম একবার একটার পর একটা তারা দিয়ে থাকে। এখানে আমি অসুস্থ, আমি কিছু খেতে পারতাম না গুরু, কিছু গন্ধ সহ্য করতাম না। আর গুরু আমার বাবা মা হয়েছে আমাকে বিদায় দিয়েছে, আমার বউ হাতে আমার বাবা মা বা আমার কোন আত্মীয় স্বজন কেউ আসেনি আমাকে ফেরানি বলে, যেটা আমাকে ফেরানি নেওয়া হয়নি গুরু। আমি যে সেই যে নরকে ঢুকছি গুরু, আমাকে কেউ একটা দিনের জন্য দেখতে আসেনি গুরু। কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির পথ ছিল মাত্র 5 মিনিটের গুরু। আমার উপর যে এত কিছু হচ্ছে সব জানতে পারতো আমার বাবা মা সবাই, আমার ছোট ভাইটাও, কিন্তু কেউ একটা বাড়ির জন্য আমাকে দেখতে আসেনি গুরু। আমি বারবার খবর দিয়েছি কিন্তু কেউ দেখতে আসেনি গুরু আমাকে। আমার বাবার কথা মেয়ে বিয়ে দিয়েছি, দায়িত্ব শেষ, এখন সে মেয়ে ওখানে মরুক আর বাঁচুক সেটা ওর ব্যাপার। আমার বাবা কখনো আমার খোঁজ নেয়নি। বাবার কথা যে মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব, তারপরে কোনো দায়িত্ব থাকে না বাবা মার।
আপনার আপন বাবা মা ছিল?
হ্যাঁ। তারপরে গুরু আমার এইভাবে অত্যাচার চলতে থাকে গুরু।
মানে বাবা মা জানছে যে আমার মেয়ের উপর এরকম অত্যাচার চলছে, তারপরে বাবা মার কথা যে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, এখন বাকি
তুমি সংসার করো, তোমার তোমাকে করতে হবে, ওখানে করছো বিয়ে দিচ্ছি করছো সংসার করো তুমি। তারপরে গুরু আমার যখন ওরা যখন আমি যখন 6 মাস 7 মাস 7 মাস চলতেছে গুরু, একদিন হঠাৎ করে সকালবেলা কি হয়েছে আমি একটু উঠতে দেরি করে ফেলছি গুরু। সকালে উঠে আমাকে 40-60টা রুটি বানাতে হতো গুরু, এক একজন কেউ সুজি খাবে কেউ আলুর ভাজি কেউ এটা
সব আপনাকে করতে হবে।
সব ওতে এটা কাজের মেয়ে ছিল গুরু, এক মাস পর সবাইকে ছেড়ে দিল গুরু, বাড়ির সব কাজ আমাকে করতে হতো। ওই অসুস্থ অবস্থায় গুরু কাপড় ধোয়া ঘর মোছা রান্না বান্না সবাইকে দেখাশোনা করা সবকিছু গুরু সবকিছু করতে হতো। আমার এখন মনে আছে গুরু 2003 সালের কথা, এটা 2003 সালের 9ই জানুয়ারি সকালবেলাটা হয়তো গুরু। আমি খুব অসুস্থ ছিলাম, উঠতে পারিনি, আর ওই সময় উত্তরবঙ্গে অনেক শীত পড়ছিল গুরু, এবার অনেক শীত পড়ছিল, আমি উঠতে পারিনি। আমাকে আমাকে ওই ছেলেটা মানে আমি ওকে ঠিক বলতে পারবো না, আমাকে বিছানা থেকে টেনে নেমে মানে ঝাড়ু দিয়ে প্রচন্ড মারে যে কেন উঠিসনি, নাস্তা করিসনি কেন, নাস্তা বানাসনি কেন, মানে আমি যে অসুস্থ তার কোনো খেয়াল ছিল না। এই অবস্থায় আমি খুব কষ্ট করে নাস্তা বানাই গুরু। নাস্তা টেবিলে আমার শ্বশুর শাশুড়ি এরা শুরু করে দেয় যে যৌতুকে 10,00,000 টাকা লাগবে, তোমার বাবার কাছ থেকে নিয়ে আসো। তাহলে আমি বলি আমার বাবার কতটুকু করবে আপনাদের জন্য, আমার বাবা তো যথেষ্ট করছে, একটা মেয়ের ঘরে যা লাগে তা দিচ্ছে গুরু, ইভেন টিভি ফ্রিজ যা লাগে আমার বাবা সব দিয়ে দিচ্ছে। কিন্তু গুরু মানে কর্তব্য যেটুকু করা লাগে সব শেষ তার করা। আমি এভাবে কথা একটু তর্ক করে ফেলি গুরু, করে আমি যাচ্ছিলাম, ওর বাবা উঠে এসে আমার কোমরে একটা লাথি মারে গুরু।
মানে আপনার শ্বশুর?
হ্যাঁ, আমার কোমরে লাথি মারে। আমি চিৎ মানে মুখ উপরে উপর হয়ে পড়তে যে আমার পেটটাকে বাঁচাতে যাই গুরু, এর মধ্যে গুরু আমি আল্ট্রাসাউন্ড জানতে পারি যে আমার টুইন্স বেবি, আমার টুইন্স। তো আমি ওদেরকে বাঁচাতে চেষ্টা করি গুরু, আমি পেটে আঘাত পাই আমি ওদেরকে বলি আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমি প্রচন্ড ব্যথা পাইছি আমাকে হাসপাতালে নিয়ে যাও। ওরা কেউ নিয়ে না গুরু, আমি ওই অসুস্থ অবস্থা খুব কষ্ট করে আমার মার বাসায় যাই, আমার বাধ্য হয়ে যাই শুধু আমার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য গুরু। কিন্তু আমার মা বাবার ভয়ে আমাকে ফিরিয়ে দেয়, ওদের ভয়ে যে এখন তোমাকে আশ্রয় দিলে ওরা বলবে আমরাই তোমার বাচ্চাকে মেরে ফেলছি, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমাকে আমি জায়গা দিতে পারবো না, তুমি যেখানে ইচ্ছে যে মরো কিন্তু এখানে না, তুমি ওইখানে যাও। তো গুরু আমি হাসপাতালে যাই, আমাদের রংপুর সরকারি হাসপাতালে, ওখানে যাওয়ার পরে ওখান থেকে ওরা থানাতে ফোন করে, কারণ ওরা বুঝে যে কেসটা, কারণ ওখানে আমাকে অকথ্য মানামারি করা হয়েছে গুরু, শরীরে অনেক দাগ ছিল। যখন থানা থেকে লোক আসে তাকে আমরা আমি তাকে সব বলি, তখন তারা অলরেডি ডাক্তার চিকিৎসা দেওয়ার পরে বলে যে না বেবিরা ভালো আছে, অতটা আঘাত পায়নি যা আঘাত আপনি পাইছেন, তো এখন একটু সাবধানে থাকবেন।
আমি তারপর থানা থেকে ওসি আমার একটা জিডি নেয়, জিডি নেওয়ার পরে ওসি যে নিজেই আমাকে তুলে দিয়ে আসে বাসায় এবং বলে যে তার যদি কিছু হয় তাহলে আপনারা দায়ী হবেন। এরপর কয়েকদিন ওদের খুব ভালো ব্যবহার থাকে গুরু, খুব ভালো ব্যবহার থাকে, মানে আমাকে কাজ করতে দিত না, খুব ভালো ব্যবহার থাকে গুরু। এটা গুরু তারপরে এপ্রিল এপ্রিল মে মাসের দিকে, এপ্রিলের দিকে গুরু সরি মার্চ মাস, মার্চ মাসের দিকে আমাকে লাস্ট চেক আপ গুরু, লাস্ট চেক আপ যেটা করতে হয়, আমি তো তখন একদম নতুন মা, একদম ছোট বাচ্চা একটা মেয়ে, আমি 17 বছর, আমার তখন 18 বছর পা দিচ্ছি কেবল। আমি তো আমাকে বলে লাস্ট চেক আপ তোমার, এই চেক আপটা করাতে হবে ওখান থেকে ভালো জায়গায় করা, তাহলে ওখানে সব কথা হবে, ওখানে ডেলিভারি খুব ভালো হবে। মানে ছেলেটা আমাকে এভাবে বোঝায়, ওরা সবাই বোঝায়, তেমন ঠিক আছে। আমি খুব সরল বিশ্বাসে ওদের সাথে যাই গুরু হাসপাতালে, ক্লিনিকে, একটা বেসরকারি ক্লিনিকে গেলাম। আর তো বললো আসলে আত্মা তোমাকে থাকতে হবে, ওরা আমাকে বলতেছে তোমাকে থাকতে হবে, তেমন চেক আপ তো শেষ, তাহলে আমি থাকবো কেন, আমি রাত এখানে থাকবো কেন গুরু, এইভাবে বলি না, তোমার তো শরীর অনেক দুর্বল, তোমার একটা সাইলেন্ট লাগবে, সাইলেন্টটা দিলে তুমি শরীরে বল পাবা, মানে তোমার জন্য অনেক উপকার হবে, আমাকে এভাবে বোঝায়। আমি তো বুঝিনি গুরু, তখন যখন সাইলেন্ট দেয় গুরু, সাইলেন্ট চলার আধা ঘন্টা পর গুরু আমার রিয়াকশন শুরু হয়ে যায় আমার পেটের ভিতরে গুরু, তখন আমি টের পাই গুরু যে কি হচ্ছে আমার ভিতরে। আমি তাদের আমি তখন চিল্লাই উঠি, আমার স্যালাইন আমি পুরো টান দিয়ে খুলে ফেলি, তখন আমার হাতে রক্ত পড়তেছে না, কি হচ্ছে গুরু আমি খেয়াল করি না, আমি জাস্ট সিস্টারকে দেখে বলছি আপনারা আমাকে কি দিচ্ছেন যে আমার এরকম হচ্ছে কেন, ওরা এতটা উত্তাল পাতাল তো কোনোদিন করে না, এরকম হচ্ছে কেন। তখন আমাকে সিস্টার বলে কেন আপনি জানেন না, আপনি নষ্ট করতে আসছেন, আপনি জানেন না আমি কেন নষ্ট করতে আসছি, মানে আপনারা কি বলতেছেন, আমি আমার বাচ্চাকে কেন খুন করবো গুরু, ততক্ষণ সব শেষ হয়ে গেছে গুরু। মরে যায় গুরু 8.5 মাসে, তোমার সাথে এখন আমার কোন সম্পর্ক নেই, তুমি আমার মেয়ে ঠিক আছে, তুমি আমার নাম ইউজ করো, কিন্তু আমার কোনো কিছুতে তোমার অধিকার নেই।
This track was downloaded from fusionbd.com.
আমি বাধ্য হয়ে গুরু আবার সেই বাড়িতে নরকেই ফিরে যাই গুরু, সেই খুনিদের মাঝখানে ফিরে যেতে হয় গুরু আমাকে, আর প্রতিনিধি চলতে থাকে গুরু আমার উপর অত্যাচার, এক একদিন নিত্য ওরা নতুন নতুন অত্যাচার শুরু করে গুরু, কখনো ব্লেড দিয়ে শরীর কেটে দিয়ে লবণ লাগিয়ে দিত গুরু, কখনো বেল দিয়ে মারত, কখনো গরম খুন দিয়ে সাঁকা দিত, ইভেন একদিন আমাকে মেরে ফেলার জন্য গুরু আমার শরীরে কেশন ঢেলে হাত পা পেতে আগুন ধরে দেয় গুরু। এত কিছু শোনার পরও আমাকে দেখতে আসেনি গুরু তারা কেউ, তারপরে গুরু আমার এত কিছু পরও ও পাশে একটা মানুষ ভালো ছিল গুরু, সেটা হচ্ছে ওই ছেলেটার ছোট ভাইটা, ওই আমাকে এত কিছু হেল্প করতো, ওই আমাকে বাঁচাইছে গুরু এই আগুনের হাত থেকে, আর পোড়া অবস্থা আমাকে বাঁচায়। ও আমাকে বলে যে তুমি ডিভোর্স দাও, আমি এক কথা বলি মরে গেলেও দিব না, মরতে হলে এখানে বলছে আমার তো কোথাও যাবার জায়গা নেই, আমি যাবো কোথায়, তুমি এখানে দেখলে মরে যাবা। তারপর গুরু ওই ঘটনার প্রায় 1 মাস পর 1.5 মাস পর গুরু, 1.5 মাস পর আমাকে ছেলেটা ঢাকায় নিয়ে আসে, ওটা খালার বাসার কথা বলে যে খালার বাসে চলো, তারপর খালার বাসা থেকে গুরু আমাকে ওর ওদের দেশে বাড়ি কখনো যাইনি, আমি আমি আমাকে ভোলা না হওয়ার জন্য ভোলা নিয়ে যাওয়ার জন্য যায়, তো আমি কখনো দিন লঞ্চে উঠিনি গুরু, গুরু আমাকে লঞ্চ থেকে ফেলে দিয়ে মারার পরিকল্পনা করে ওরা, কিন্তু যেভাবে হোক লঞ্চের লোকদের জন্য আমি বেঁচে যাই গুরু। আবার যখন বেঁচে গেলাম গুরু, যখন দেখি বারবার এত কিছু করার পর মুক্তিছে না গুরু, তখন গুরু আমি ঢাকা শহরে কিছুই চিনতাম না। আমাকে ঢাকা শহরে একাই ফেলে রেখে ছেলেটা চলে যায়, কোথায় যায় আমি জানি না গুরু। যখন ঢাকায় আমি একাই গুরু, আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি আইনের আশ্রয় নিই এবং আইনের আশ্রয়ের মাধ্যমে আমি আমার বাবা মার কাছে ফেরত যাই গুরু। আমাকে যে কোনো থানা, ঢাকায় যে কোনো একটা থানা থেকে আমি আমার বাবার ঠিকানা ঠিকানা দিই, তখন আমার বাবার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয় এবং বলা হয় এটা তো আপনার এই মেয়ে, এত কিছুর পরে আপনার জায়গা দেওয়া উচিত। তো আমাকে তখন আমার বাবা,
আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার বাবা মার এই ধরনের আচরণ করার মানেটা কি। মানে আপনার শ্বশুর শাশুড়ি জামাই পরিবারের অন্য কেউ তাদেরকে তো আসলে
গুরু
কোন পশুর থেকেও তারা যত নোংরা হওয়া উচিত ছিল তত নোংরা ছিল।
মেয়ের জন্য মানে একটা মেয়ের জন্য আমার বাবার মানে আমার দাদার সম্পত্তি বিক্রি করতে হয়েছে আমার বিদায় টিদায় অনুষ্ঠানের জন্য।
মানে আপনার বাবার কি টেন্ডেন্সি এটা ছিল যে তুই একটা মেয়ে এবং তোর কারণে আমার গচ্ছিত যত সম্পত্তি কিংবা টাকা পয়সা যা ছিল
সব ব্যয় হয়েছে, আমার ছেলের ভবিষ্যৎ নেই। আর
কিন্তু বিয়েটা তো আপনার বাবাই দিয়েছিল, এমন না যে আপনি নিজে করেছেন।
আসলে ওরা চাইছে বলে বাবা কোসে ওরা চাইছে দিয়ে দিছি,
নাপত বিদায় করেছে।
হ্যাঁ এরকম একটা ভাব ছিল। তো গুরু জাস্ট এটা আমি যখন বাসে ফেরত গেলাম, যখন ওরা চলে গেল মানে থানা থেকে লোকগুলো চলে গেল, তখন আমার বাবা আমার মাকে বলল তোমার মেয়েকে বলে দাও ও আমার বাসে থাকবে, খাবে, কাজ করতে হবে, কাজ করে খেতে হবে। ও এখন আমার মেয়ে না, ও একটা আশ্রিতা, আশ্রিতার মতো থাকবে, আশ্রিতার মতো থাকতে হলে আশ্রিতার মতোই থাকতে হবে, আমার কোনো জিনিসের মধ্যে হাত দিতে পারবে না, আমার কোনো কিছু ওর কোনো খরচ আমি দেব না, এভাবে বলল। তো আমি কিছু বললাম না গুরু। তারপরে আমি বাসে থাকলাম, থাকার পরে গুরু আমি যেহেতু ইন্টারটা তখন কোথায় কি করবো জানি না, একটু আপসেট ছিলাম।
আচ্ছা দিদি একটু সত্যি কথা বলুন তো, এ কি আপনার নিজের বাবা?
হ্যাঁ গুরু, আমি যতটুকু জানি সে আমার নিজের বাবা, জন্মদাতা পিতা আমি জানি। কিন্তু তার
মানে এটা কিভাবে সম্ভব, নিজের বাবা কি করে নিজের মেয়েকে বলে যে আমি আশ্রিতা, আমার বাসায় তুমি আছো, তোমাকে কাজ করে খেতে হবে, আমার জিনিস ধরতে পারবা না। এক যদি হতো যে আপনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, হয়তো বাবার রাগ থাকতে পারে যে তুই আমার অমতে বিয়ে করেছিস, আজকে তোর এই কারণে তুই দায়ী, সেটা হতে পারে। কিন্তু যেখানে নিজের নাতিকে আট মাস বয়সে দুইটা নাতিকে খুন করা হলো, নিজের মেয়েকে খুন করার জন্য চেষ্টা করা হলো, এত কিছু জানার পরও
যে তোমাদের মেয়ের স্বামী হচ্ছে মেয়েদের সবকিছু,
মানে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত,
যা কিছু হবে সেটা তোমাকে মেনে নিতে হবে।
আপনার বাবা কি শিক্ষিত?
হ্যাঁ গুরু। তো তারপর গুরু এরপরে আমার স্ট্রাগল আরো শুরু হয়ে গেল লাইফের সাথে। আমি গুরু এত কিছু হওয়ার পর আমি ভেঙে পড়িনি, আমি চাইছি যে আমি নিজে পায়ে দাঁড়াবো।
আর ওই বাড়ির থেকে কোনো খোঁজ নেই আপনি যে ফেরত চলে
এসেছেন? আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিই গুরু।
আচ্ছা আচ্ছা,
আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিই, যার উত্তর আজ পর্যন্ত আমি পাইনি।
আজ পর্যন্ত আপনি পাননি?
না উত্তর কোনো পাইনি আজ পর্যন্ত। তো তারপর আমি কোর্টে সাবমিট করি, কোর্ট থেকে ওটা ডিভোর্স হয়ে যায়, যে
অ্যাকসেপ্ট
হয়ে যায়, তিন মাস পরে অ্যাকসেপ্ট হয়ে যায়। তো আমার তারপর কোনো ঝামেলা হয়নি এর মাঝখানে।
একটা শুধু কথা, এই যে আপনার সাথে যে এই ধরনের মানে একটা পশুর সাথেও মনে হয় এর থেকে ভালো আচরণ করা হয়। বাট আমি মানে আপনার কথা শুনে আমি বুঝতে পারছি না যে একটা পশুর প্রতি মানুষের যতটুক মায়া মমতা,
গুরু ওদের পশু আমার প্রতি না, ওদের টাকার প্রতি। ওরা
আপনার সাথে এরকম করার কারণ কি? যৌতুকের টাকা?
যৌতুকের টাকা বাবার, আমার ওরা মনে করছে একটা মেয়ে
যা চাবো তাই দেবে,
যা চাবো তাই দিবে। আর ওরা তো জানতো না যে আমার বাবা এতটাই কঠোর, এতটাই কনজারভেটিভ, এতটাই সে তার মানসিকতা। শেষে যখন 3 লাখ তারা পেল না, তারা খুব খেপে গেছিল গুরু। 10 লাখ টাকাটা যেটা পেল না, তো গুরু যেটা
মেইন উদ্দেশ্য ছিল যৌতুক।
হ্যাঁ মেইন উদ্দেশ্য ছিল যৌতুক। গুরু ওতে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত মানে প্রতিদিন সকালবেলা ওর বাবা এসে বলতো আমার মা কই, আমার মাটারে দেখবো, মাটা আমার হচ্ছে ব্যবসার সাইট। কিন্তু গুরু ওই বাড়িতে যাওয়ার পরে আমাকে যেভাবে মারছে, আমি একবার বলে ফেলছি আমি না আপনার সাহেব, আপনি না সকালের পর সকাল যে আমার ঘুম থেকে উঠে দেখতেন আপনার মার চেহারাটা, এখন তার গায়ে হাত তুলেন কি করে আপনি, আপনার কি হাত কাঁপে না? আমি এভাবে বলছিলাম গুরুটাকে। তো গুরু অনেক বাজে বাজে কথা বলতো, অনেক বাজে খারাপ কথা বলতো। তারপরে গুরু যখন আমার বাসায় আসলাম, আমি বাসায় এটা দিনের ঘটনা লাস্টের দিকে, এটা আমি জুলাই মাসে আমার বাড়িতে আসি সবকিছু শেষে। তারপরে গুরু আমি পড়াশোনা করার জন্য আবার উদ্যোগ নিই এবং নিজে কিছু করার চেষ্টা করি, যে আমার পড়াশোনা খরচটা হয়তো এমন কোথাও হতেই যে আমি সরকারি কোথাও খরচটা কম লাগে, আমি তো গুরু আমি ডিপ্লোমাতে ভর্তি হয়ে যাই।
আচ্ছা,
আমি ঢাকাতে ডিপ্লোমাতে ভর্তি হয়েছি।
মানে আপনি রংপুর থেকে কি আবার ঢাকাতে চলে আসেন?
হ্যাঁ, ঢাকায়, আমার বাবার তখন পোস্টিং ঢাকা।
আচ্ছা আচ্ছা,
আমি ঢাকায় তখন, বাবা আমার কাছে নেই, তো আমি কলেজে ভর্তি হই। এবং গুরু এরপরে আমার মার একটু চেহারাটা চেঞ্জ দেখি আমি, আমার মা আমার প্রতি সহানুভূতি বেড়ে যায়, কারণ দেখছে যে দুটো বাচ্চা মরে গেছে, তার মানে মানসিক অবস্থা খারাপ। এই তখন মা আমাকে সাপোর্ট করে, একটু শুরু করে গুরু, সাপোর্টটা কিরকম, সে আমাকে সান্ত্বনা দিতে থাকে, আমাকে বোঝাতে থাকে এবং আমাকে কিছু, সে কিছু হাতের কাজ করতো এবং কিছু কিছু জায়গায় কাজ করতো, সে কিছু কিছু কাজ জানে, তো সে টাকাটা সে তখন সংসারের কাজে না লেগে আমার পিছনে খরচ করতো। আর আমি কিছু ড্রয়িং এর কাজ করতাম গুরু, পেন্টিং এর কাজ করতাম, মানুষের জন্মদিন মানে বিবাহ বার্ষিকী আর বিয়ের আলপনা এসব আর্ট করে দিতাম গুরু, আর ব্লক বাটিকের কাজ জানতাম, এসব টুকটাক কাজ করে আমি আমার পড়াশোনা খরচটা আর গুরু স্টাইপেন্ড পেতাম। আমি চেষ্টা করতাম ভালো রেজাল্ট করার জন্য, আমার
সরকারি খরচ আপনি পড়তে
পারি, তো তারপর গুরু বই খাতা তো আছে, এগুলো তো লাগে, তাই যাতায়াত ভাড়া গুরু আমি, আপনি চিন্তা করতে পারবেন না, আমার ইনস্টিটিউট থেকে আমার বাসা ছিল অনেক দূরে, আমার কাছে মাঝে মধ্যে গুরু খাওয়ার মতো টাকা থাকতো না, আমি হেঁটে বাসে যেতাম, হেঁটে ইউনিভার্সিটিতে আসতাম, আমার ডিপ্লোমা ইনস্টিটিউটে আমার কাছে টাকা থাকতো না, আমি বাসা বলতাম না গুরু, আমি বাসা থেকে দেখা যাচ্ছে আমার ক্লাস 7:30, আমি 6টার মধ্যে বা 5:45 আমি উঠে হাঁটা শুরু করছি, বাসায় মাকে বুঝতে দিইনি যে আমার কাছে টাকা নাই, আর বাবার কাছে তো চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওরপর থেকে বাবা কখনোই আমাকে একটা টাকাও বা আমার পিছনে আমাকে কোনো ঈদে একটা জামা কাপড় বা আমাকে কোনো ওকেশনে কিছু দেওয়া, তো দূরের কথা, আমাকে কখনো দেয়নি গুরু। তারপরে গুরু আমি পার্ট টাইম জব করা শুরু করি, ইনস্টিটিউটের ক্লাস শেষ করে গুরু দৌড়াতাম, একদম খেয়ে না খেয়ে দৌড়াতাম চাকরিতে গুরু, এইভাবেই চলতেছিল গুরু। আমি এইভাবে কষ্ট করে আমার মার কিছু সাহায্য, আমার কিছু কাজ, এইভাবেই আমার পড়াশোনাটা আস্তে আস্তে আমি চালাই যাই গুরু, এবং ডিপ্লোমা কমপ্লিট করি এক সময়। এর মাঝখানে ডিপ্লোমার থার্ড ইয়ারে ফোর্থ ইয়ার থার্ড ইয়ারের মাঝখানে আমার একটা জব হয় গুরু, একটা রেডিও স্টেশনে।
আচ্ছা আচ্ছা,
ওখানে জব হয়ে যায়, খুব ভালো, আমি ওখানে জবটা নিয়ে নিই এবং জবটা করতে থাকি গুরু। তখন যেহেতু তখন আমার ক্লাস ছিল দুপুর দিকে, তো সকালের দিকে প্রোগ্রামটা আমি নিয়ে নিই, ওখানে প্রোগ্রাম করে আমি আমার ইনস্টিটিউট চলে যেতাম।
তার মানে আমরা এটাকে বলতে পারি যে আপনিও আরজে ছিলেন?
হ্যাঁ গুরু,
বাংলাদেশে যতগুলো এফএম স্টেশন আছে, আছেই তো চারটা, হয়তো আমরা নাম বলছি না, কিন্তু আপনি যে কোনো একটি এফএম স্টেশন আপনি নিজে আরজে ছিলেন?
হ্যাঁ জি গুরু,
এবং সকালের প্রোগ্রাম আপনি আরজেইং করতেন?
হ্যাঁ আরজেইং করতাম গুরু, এবং ওটা শেষ করে আমি আমার ইনস্টিটিউট চলে যেতাম গুরু।
আচ্ছা,
এভাবে চলতেছে গুরু, এভাবে চলার পরে জাস্ট আমার ডিপ্লোমা কমপ্লিট হলো, তারপর বিএসসি কমপ্লিট। এতগুলো বছরের মধ্যে গুরু অনেকে চেষ্টা করছে আমার লাইফে আসার, কারণ গুরু আজকাল আমাদের সমাজে দেখা যায় সিভি ড্রপ করতে হলে অনেক কিছু লিখতে হয়,
টেলিফোন নাম্বার,
টেলিফোন নাম্বার,
ইমেল নাম্বার, বাসার ঠিকানা,
বাসার ঠিকানা প্লাস আমার ম্যারেজ ম্যাটেরিয়াল যেটা বৈবাহিক অবস্থাটাও লিখতে হয়। তো আমি কখনো মিথ্যা আশ্রয় নিতাম না গুরু, আমি সত্যটাই লিখতাম। যখন দেখতো কেউ ডিভোর্স দেয়, আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে গুরু, অনেক কিছু, অনেক খারাপ কিছু, অনেক
অনেকের সুযোগের সন্ধান নিতে চেয়েছে
গুরু। তো আমি এর মধ্যে আমি খুব মিউজিক প্রিয় গুরু, আমি খুব মিউজিক শুনি, আমি গান খুব ভাল লাগে, ছোটবেলায় খুব ইচ্ছে ছিল গান শেখার, হয়নি আমার বাবার জন্য, আমার বাবা কখনো চাননি তার মেয়ে নাচ গান কিছু করুক, আমার এইগুলোর মধ্যে খুব দুর্বলতা ছিল গুরু। তো আমি গান খুব শুনতাম গুরু, তো এইরকম করতে করতে একজন মিউজিশিয়ানের গান আমার খুব ভালো লাগতো গুরু খুব, এবং মনে মনে তাকে নিয়ে আমি খুব চিন্তা করতাম, ভাবতাম যে মানুষটা কেমন হবে, মানুষটাকে নিয়ে একটা সময় আমি তার ভালোবাসতে শুরু করে দিই।
মানে আপনার ড্রিম বয়?
হ্যাঁ আমার ড্রিম বয়, আমি তাকে ভালোবাসতে শুরু করে দিই গুরু।
বাট তাকে তো আপনি দেখেননি তখন পর্যন্ত?
আমি তাকে দেখেছি, তাই আমি ঢাকা আসার পর তার কিছু প্রোগ্রামে দেখেছি,
কনসার্ট দেখেছি,
কনসার্ট দেখেছি, তার প্রোগ্রাম দেখেছি, প্লাস তার টিভিতে প্রোগ্রাম হতো দেখেছি, তার রেডিও স্টেশনে প্রোগ্রাম হতো আমি শুনতাম, কিন্তু তার ফোন নম্বর আমার কাছে ছিল গুরু, ফোন নম্বর আমার কাছে ছিল কিন্তু আমি তাকে কখনো ফোন দিতাম না। তো গুরু এইভাবে তাকে মানে মনে মনে ভালোবাসে যেটাকে বলে প্রায় অনেক দিন হলো গুরু, সে জানে না আমি তাকে কখনো বুঝতে দেইনি। তো এই বছরই গুরু
যেভাবে হোক অ্যাক্সিডেন্ট, আমি তখন অলরেডি আমার আর্জি জবটা শেষ, আমি বিএসসি কমপ্লিট করে ফেলেছি।
আচ্ছা, তার মানে আপনি এখন তো আর্জি না?
না, এখন আর্জি,
চাকরিটা ছেড়ে দিয়েছেন?
চাকরিটা ছেড়ে দিয়েছি। আর তখন আমি নতুন জব খুঁজছি, আমি জব খুঁজতেছি। তো আই থিঙ্ক কি কারণে গুরু, আমার কিছু ক্লাসমেটরা গেট টুগেদার করার জন্য আমাকে ইনভাইট করে যে আমরা সবাই এরকম ব্যাসের এখানে আড্ডা মারবো। আচ্ছা ঠিক আছে, আমি টিএসসি থেকে ছবির হাটের ওখানে যাই। ছবির হাটের ওখানে আমরা ঢুকি, ঢোকার পরে সোয়াদ দিচ্ছি, ওখানে আমরা যাই, জাস্ট ওখানে বসছি, বসে গল্পটা করতেছি, মানে খুব আড্ডা ঠাড়া দিচ্ছি। তারপর আমার খুব চা খেতে ইচ্ছে করছে গুরু, যে আমি চা খাবো। তো আমি তোরা বস, আমি চায়ের অর্ডার দিয়ে আসি। জাস্ট আমি চায়ের অর্ডার দেওয়ার জন্য উঠছি গুরু, তা আমি খালাকে যে বলতে চাচ্ছি, খালা চা বানাও, এতগুলো এতগুলো চা বানাও। তা আমি একটু চাটা একটু অন্যরকম খাই, আমি লিকার বেশি খাই। তো আমি আমারটা এইভাবে বলে দিয়ে আমি চলে আসতেছি। আসার পর আমার ফ্রেন্ডরা আমাকে বলতেছে, হ্যাঁ জানিস তোর পাশে কে ছিল? আমি তো কে, সে তখন তখন তার নামটা তারা বললো। আমি তো কোথায় কই যে, তখন আমি আমার না খুব ভয় করে, তার সাথে আমার কথা বলার খুব শখ, কিন্তু আমার খুব ভয় করে তাকে। সে খুব পার্সোনালিটি নিয়ে চলে, রাগে রেখে ভাব কয়, তোর দ্বারা কোনোদিনও হবে না, ওরা জানে যে অলরেডি আমি তাকে পছন্দ করি করি, তোর দ্বারা কোনোদিনও হবে না, তুই বলতে পারবি না। আমি বলতে পারবো না, তুই পারবি না, এরকম করতে আমাকে চাপাচ্ছে ওরা, খুব খোঁচাচ্ছে, খুব খোঁচাচ্ছে যে তুই বলা। ঠিক আছে, আজকে আমি বলেই ছাড়বো, আজকে আমি কথা বলবোই, আমার মনের কথা বলি না বলি কথা বলবো। ঠিক আছে, দেখি তোর সাহসটা কতদূর, মানে আমাকে একটু উস্কাই দিচ্ছে, যেমন আগুনে আগুন উস্কাই দিচ্ছে,
যাতে আপনি তার সাথে জানিও কথা বলে
কথা বলি। তো আমি জাস্ট সামনে যে যাই, তো ওই সময় উনি মোবাইলে কার সাথে খুব বিহেভ করছিল, রাগারাগি করছিল। তারপর মোবাইল রাখার পর আমি বলছি, ভাইয়া আমি আপনার পাশে কি বসতে পারি? সে বলে হ্যাঁ বসে। তারপর আমি বললাম, ভাইয়া কি খুব ডিস্টার্ব? তো সে তার খুব একটু, হ্যাঁ দেখেন না কি অবস্থা আমাকে, আমি যে কি করবো, মানে খুব একটু উত্তেজিত। আমি বললাম, ভাইয়া খ্যাতির বিড়ম্বনা তো আছি, আপনি তো স্টার, স্টারদের তো বিড়ম্বনা থাকি, আপনি একটু ভালো মানুষ। এই তো দিলা তুমি আমার রাগটা পানি কইরা। সে হেসে দেয়, হাসার পর তার সাথে কথা টথা বলি, সে আমার নামটা আমি জিজ্ঞেস করে, আমি নাম দিই। এবং একটা পর সে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করে যে, তোমার মোবাইল নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? আমি তো বলি, এটা তো আমার হাতে, আমি বৃষ্টি মেঘনাচ্ছি বৃষ্টি, আমি খুব সুন্দর করে দিয়ে দিই। ঠিক আছে, এর মধ্যে কথা বলতে বললাম, ভাইয়া আপনার গানগুলো আপনি কি করেন, লিখে রাখেন না কেন? আপনার অনেক গান তো জানি আপনি করেন, আপনার গান লিখে রাখেন না কে লিখে রাখবে বলো? আমার গান তো লেখার মতো ধৈর্য কারো নাই। ঠিক আছে, তোকে এখন থেকে আমি আপনার গান লিখে রাখবো।
আচ্ছা,
তবে লিখতে পারবো তো? হ্যাঁ লিখতে পারবো, যান। তো সে আমাকে বলে, ঠিক আছে আমি তোমাকে ফোন করবো, আমার গানগুলো লিখে রেখো, এইটুকু কথা। তারপরে আমি বলি, ভাই চা খাবেন? হ্যাঁ খাবো। তো উঠে আমার দুজন সবাই আবার যে চা অর্ডার দিই, তারা বলো, আমি হঠাৎ করে ওনাকে একটা প্রশ্ন করে ফেলি, ভাইয়া আপনি বিয়ে করছেন না কেন? করছে, আমি বিয়ে করবো না, আমার দ্বারা বিয়ে দিয়ে হবে না, কারণ আমাকে বোঝার মতো কোনো মেয়ে নেই। উনি ভাবতে আমাকে বোঝার মতো কোনো মেয়ে নেই, বুঝছো, আমাকে কেউ বুঝে না। আর আমাদের মতো মিউজিশিয়ানরা কেউ অন্যদিন বিয়ে হয় না আমাদের এই বয়সে। খুব আমি কে বলছে অন্য মিউজিশিয়ানরা বিয়ে করতেছে না, আপনি এটা কি বলেন? আচ্ছা ঠিক আছে, তুমি অন্য মেয়ে খুঁজো, দেখো 30% বুঝবে কিনা এরকম, পারলে আমি বিয়ে করে বলবো। ঠিক আছে, আপনার যেন মেয়ে খুঁজবো, এইভাবে কথাটা তো হয়। উনি আমাকে আগায় দেন। তো এতে কিন্তু আমাদের ফ্রেন্ডদের মধ্যে একটা বাজি হয়ে যায় যে আমি যদি কথা বলতে পারি তাহলে ওরা আমাকে খাওয়াবে। তা আমি তো কথাটা বললাম, চাটা খেলাম, উনি খুব সুন্দর করে আমাকে বিদায় চিদায় দিল। তারপর আমি ফ্রেন্ডদেরকে এসে বলছি, কি খাওয়াবি না তোরা? আমি বলে বলতে পারবো, ভাই আমি মাপ চাচ্ছি তো, আমরা তোর কাছে দিতে পারিস, তাই এতদিন বলছি না। দেখ এতদিন বলিনি কারণ এরকম সিচুয়েশন আসেনি।
This track was downloaded from FusionBD.com.
সময়টাই হয়তো হয়নি, উপরাল্লাই চাইনি।
হ্যাঁ, আমি বলছি প্রকৃতি বোধহয় চাইনি বা সবকিছু মিলে কেউ চাইনি। তো ঠিক আছে, তো দুই দিনের শেষ গুরু আমি বাসায় আসলাম। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমি জাস্ট শোবো, ওই সময় ফোন আসে।
আচ্ছা,
উনি ফোন দেয়, খাতা কলম নাও। এই বলা শেষ খাতা কলম নিয়ে বসি গুরু, উনি গান বলতেছে, আমি লিখতেছি, উনি বলতেছে, আমি লিখতেছি।
প্রথম দিন, মানে যেদিন প্রথম চা খাওয়া হলো,
সেদিন রাতেই। আচ্ছা, সেদিন রাতেই গুরু। তারপরে দুই দিন আর ফোন দেয়নি, আবার তৃতীয় দিন ফোন। এর মাঝখানে গুরু আমি একটু একটু শুনতে পারতেছি যে, এর মাঝখানে তো গুরু ওনার সাথে কোনো আমার প্রেম প্রীতি আলাপ না, কোনো কিছু, জাস্ট উনি ফোন দিলে বলে যে তুমি খাতা কলম নাও, গান লেখো।
আচ্ছা আচ্ছা,
আমি গান লেখা শুরু করে দিই গুরু। তো এর মাঝখানে গুরু আমি যা একটু একটু শুনতে পারি, আমার বাবা বাড়িতে গেছিল, আমার বিয়ে ঠিক করে আসছে,
আবার
বিয়ে ঠিক করে আসছে, এটা আমার ফুপা নিয়ে আসছে। ছেলে হচ্ছে রংপুরে বাড়িটারই আসছে, কিন্তু ছেলের বউ মারা গেছে, তিনটা বাচ্চা, দুটো হোস্টেলে থাকে, একটা বাচ্চা বাসায় ছোট। করো। তো আমার বিয়ে ঠিক করতে ফেলে, বিয়ের ডেটটা ঠিকঠাক হয়ে যদি আমি 25 তারিখে রংপুর যাবো, যদি আমাকে পছন্দ হয় তাহলে 26 তারিখে আমার বিয়ে, মানে এই বছরের 26শে জানুয়ারি আমার বিয়ে। তারপরে গুরু আমি একটু শুনতে পাই যে আমার মা ছেলে বলছে যে যৌতুক সালাদ বিয়ে দিচ্ছেন না, হ্যাঁ আপনার কালো মোটা, আমার ছবি দেখে বলছে আমি কালো মোটা একটা মেয়েকে যৌতুক ছেলে বিয়ে দিচ্ছেন, এটাই তো আপনার অনেক ভালো।
আচ্ছা আচ্ছা,
এই কথাটা বলছে তো আমার ইকো তো অনেক লাগে গুরু, যে আমি এত কষ্ট করতেছি এত কিছু করতেছি আর আমার এটা নিয়ে কথা বললো, তবে তিনি আমার অনেক মন খারাপ করলো, অনেক মন খারাপ। উনি ফোন দিচ্ছে না, আমি ফোন দিচ্ছি না লজ্জায় যে কি ভাববে। তো হঠাৎ করে সন্ধ্যার দিকে,
ততক্ষণ পর্যন্ত আপনার সে মিউজিশিয়ান তো জানে না যে আপনি তাকে ভালোবাসেন বলে মনে
হয়, জানেও না। তো উনিও সন্ধ্যার সময় ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি ফোন ধরি, হ্যালো বলি, তো সঙ্গে সঙ্গে উনি বলি তোমার কি মন খারাপ, তোমার গলা সেরকম কেন, কি হচ্ছে? তা আমি বললাম কিছু না, ঠিক আছে আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে, সব শুনবো আমি। তো সে আবার একটু পরে আমাকে ফোন দেয় প্রায় আধা ঘন্টা পরে, তখন বলি আচ্ছা বলো এবার কি হয়েছে, তোমার মন টন খারাপ কেন, আমাকে বলো, খুলে বলো। আমি বললাম ভাইয়া আসলে কথা হয়েছে কি, এই এই ব্যাপার, আমার আব্বা এরকম একটা, বাবা এরকম একটা বিয়ে ঠিক করেছে এরকম, তো সেটা আবার বলছে আমি কালো হইতে কি কি বলতেছো তুমি? হ্যাঁ আমি বললাম হ্যাঁ। আচ্ছা তোমার বাবা মার সাথে দেখা করতে হবে কবে সেটা বলো। আমি মানে আমার বাবা মার সাথে দেখা করতে হবে মানে বুঝলাম না, মানে একটু আমি থত হয়ে গেছে কি বলতেছে সে। আমি বললাম ঠিক আছে একটু ফোনটা রাখেন, আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে, মানে আমি তখনও স্থির
হতে পারছি
কি বলতেছে। কবে যেতে হবে? তখন সে আমাকে বলতো তুমি কি আমার সাথে আগামীকাল দেখা করতে পারবা? বললাম হ্যাঁ দেখা করতে পারবো, কেন পারবো না। তো ঠিক আছে তুমি কালকে যেভাবে হোক সকালে আমার সাথে দেখা করবা। আমি ঠিক আছে দেখা করবো। তা আমি রাতে আর মাকে কিছু কিছু বলিনি, তা মা বলছে আমি বাসা থেকে বের যেন না হই, আমি কারণ 25 তারিখে সকালে আমরা না আমরা রংপুর যাব।
ও আচ্ছা আচ্ছা, বিয়ে হবে রংপুরে,
রংপুরে যাব। তো আমাকে 24 তারিখ জানুয়ারি, 24 তারিখ জানুয়ারি মাসে তো আমি বের হলাম। আমি বললাম মা একটু কাজ আসছে, আমি বের হচ্ছি, আমি আসতেছি একটু পরেই। তো আমি বের হলাম, বের হওয়ার পরে তো তার সাথে আমার দেখা হলো। দেখার পর সে বলতেছে যে তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? আমি বললাম হ্যাঁ জানি, সবই জানি। তুমি আমাকে কতদিন ধরে চেনো? তখন আমি আপনাকে অনেকদিন থেকে চিনি, আপনার গান আমার খুব ভালো লাগে এবং আমি আপনাকে প্রচন্ড রকম ভালোবাসি।
ওই দিন প্রথম বলেন?
ওই দিন আমি প্রথম তাকে বলি ভালোবাসো ঠিক তো? আমি বললাম হ্যাঁ। তা আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবা? তোর কোনো আপত্তি না গুরু? ঠিক এইভাবে সে প্রপোজটা করে। তো তোমার রিলিজন নিয়ে কোনো সমস্যা নেই তো?
মানে রিজন সে
হ্যাঁ, তো তার কোনো সমস্যা নেই তো? ছি না আমার কোনো সমস্যা নেই।
আমি যতটুকু মানে আপনার কথা শুনলাম যে আপনি তো মুসলিম,
হ্যাঁ
বাট সে তো হিন্দু,
হ্যাঁ। তো গুরু সে এভাবে বলে আমি তো আমার কোনো প্রবলেম নেই, তো সে ঠিক আছে ইস ওকে। তো সারাদিন আমরা একসাথে ঘুরলাম, কথাবার্তা বললাম, তখন বিয়ে।
আপনি ওনার বাবা মার সম্পর্কে জানতে চেয়েছিলেন?
হ্যাঁ সবাই, ইভেন ওই দিনই আমার সাথে সবার সাথে কথা বলে দিল গুরু ফোনে।
আচ্ছা, তার বাবা মা রাজি ছিল?
হ্যাঁ তার বাবা মা, কারণ গুরু সবাই জানতো সে কোনোদিনও বিয়ে করবে না, সে পাগল টাইপের ছেলে। সে ছেলে যে বিয়ে করতে চাইছে এটাই বেশি, এখন সে যাকেই করুক তারা তাকে মেনে নেবে, কোনো সমস্যা নেই তাদের। তো গুরু এরকম করতে সন্দেহ হয়ে গেলো, তাই আমি বললাম ঠিক আছে আজকে তো এরকম হবে না, আমি বাস থেকে প্রিপারেশন নিয়ে একবার বের হই, একবারের জন্য চলে আসবো। হ্যাঁ তো সে বারবার বলছে তুমি বাসের জন্য, তোমাকে বাসে আটকায় দেবে, তুমি যাওয়ার দরকার নেই। তো গুরু
সে কি আপনার অতীত জানতো? আপনি অতীত বলেছিলেন?
হ্যাঁ তখন আমি সব বলে দিয়েছি।
আচ্ছা আচ্ছা, পুরো হিস্ট্রি আপনি বলেন তাকে?
সবই সব বলে দেওয়ার পর সে গুরু ছোট বাচ্চার মতো কাঁদছে, গুরু গুরু সে ছোট বাচ্চার মতো করে কাঁদছে গুরু, একদম মানে গুরু মানে কি বলবো, তার কান্না দেখে হয়তো বা আমার বাবা মা আমার কষ্ট শুনে এতটা কাঁদছে কিনা আমি জানি না গুরু, সে যতটুকু কাঁদছে গুরু আমি আপনাকে বুঝে বলতে পারবো না। তো গুরু তখন আমি ডিসিশন নিই যে যা হবে হবে, আমি তার সাথেই আছি, এরকম মানুষকে আমি হাতছাড়া করবো না, যে আমার কষ্টটা ফিল করতে পারছে, আমাকে ফিল করছে, আমার সত্তাটাকে ফিল করছে গুরু, আমাকে না আমার সত্তাকে। তো গুরু আমি আসলে তো তারপর বলছি যে বাসে যাই, আমি বাসা থেকে আসবো আগামীকাল, ও আমাকে যেতে দেবে না গুরু, না তোমাকে যেতে হবে, তুমি গেলেই তোমাকে আটকা দেবে। এরপর অবস্থায় গুরু আমার সম্পর্কে কাজিন হয়, সে আমাকে ফোন দেয়, এটা কিন্তু বাসা থেকে আমাকে ফোন দিচ্ছে, কারণ দেরি হয়ে যাচ্ছে, দশটা বাজে ফোন দিচ্ছে বারবার, আসতেছি না কেন আসতেছি না কেন। তো ও বলে যে আমি তোমার লাইব্রেরির সামনে আসছি, তুমি তুই কোথায়? আমি বললাম তো আমি এখানে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে আমার কাজিনটা আছে, আমি ওর সাথে চলে যেতে পারবো বাসায়, আমি নামাই দিবে আমাকে।
আমি আর জানি না গুরু ওদের মনে কি আসবে।
আচ্ছা আচ্ছা।
তো আমাকে গাড়িতে যখন নিল গুরু উঠায়, তো এটা সময় আপনার ইস্কাটন গার্ডেন যেটা সরকারি ভবন, ওখানে এসে গাড়িটা ও লক করে মানে স্টপ করে দেয় সে গাড়িটা, এবং দেখতে থাকি যে আর বেশ কটা ছেলে আসে।
আচ্ছা।
তো আমি তখন বুঝতে পারি যে ওরা আমাকে লক করে ফেলছে বা আমাকে এইভাবে কিছু একটা করবে, তারা আমাকে ঢাকা থেকে সরিয়ে দিচ্ছে। তো গুরু আমি ওকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে এই অবস্থা আমি কি করব। তখন কিন্তু পাবলিক লাইব্রেরিতে গুরু, তো নর্মালি লাইব্রেরি থেকে গুরু ইস্কাটন এখানে আসতে কিন্তু গুরু 20 মিনিটের মতো সময় লাগার কথা, 20-25 মিনিট সময় লাগার কথা, হেঁটে আসতে গেল গুরু। সে বোধ হয় রাস্তাটুকু মাত্র 10 মিনিটে আসছে গুরু, দৌড়ে আসছে। সে যে কি দৌড়ে আসছে গুরু, অ্যাক্সিডেন্টও করছে সে পায়ে আমার জন্য গুরু। আমি পাগল হয়ে গেছিলাম গুরু, আর আমি এদিকে অ্যাটেম্প নিয়েছিলাম যে যদি ওরা গাড়ি লক খুলে আমি গাড়ি থেকে খুলে পালা যাবো, এরকম একটা অ্যাটেম্প নিয়ে বসে আসছি গুরু।
আপনি কি দেখতে পাচ্ছেন যে গাড়ি চালাচ্ছিল কে?
কাজিন। ও গাড়িটা স্টপ করে বাইরে হচ্ছে লক করে।
আচ্ছা, ওদের সাথে কথা বলছে?
ওদের সাথে কথা বলছে। পরে গুরু ও উঠলো, পিছনে আরো দুটো ছেলে উঠলো। বুঝতে পারছেন গুরু, চালাতে আমি এই কি করতেছিস, আমি বাসা যাবো, তুই বাসা না, বাসা যাওয়া হবে না তোর, আমি কি হয়েছে। তো যখন গুরু হলি কোর্সের সামনে গেছে গাড়িটা, আমি কি কারণে যেন গাড়িটা খুলে তখন তো গাড়িতে লাফ দেই গুরু,
হলি ফ্যামিলি।
হ্যাঁ, হলি ফ্যামিলির সামনে
চলন্ত গাড়ি থেকে আপনি
লাফ দেই, আমি লাফটা দেই। দেওয়ার পরে ওরা গাড়িটা থামায় আমাকে ধরতে যাবে, আমি দৌড়াই যে হলি ফ্যামিলির সামনে, লোকজন অনেক ওখানে দৌড়াচ্ছে। তখন দেখি যে সে ওই পাশ থেকে দৌড়ে আসতেছে।
আচ্ছা আচ্ছা।
সে ওই পাশ থেকে দৌড়ে আসতেছে, আমি জাস্ট দৌড়ে যে তার জড়ায় ধরি। তো গুরু তার ফার্স্ট এক্সপ্রেশনটা ছিল আমার গালে ঠাস্ট করে একটা থাপ্পড় দিয়ে বসল যে আমি তোমাকে বসলাম না, তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তুমি কেন আমার কথা শোনো নাই। পরে গুরু ওই যে ওখানে দাঁড়িয়ে থেকে আমাকে জোরে বাচ্চাদের মধ্যে কাঁদতেছিল, গুরু তুমি জানো না যে তুমি আমার কাছে কি, এই কয়েকদিন তোমার সাথে কথা বলে তোমার সবকিছু জানার পর তুমি আমার কাছে কি, তুমি জানো না, তুমি এই কুমার করো না, আমার সাথে এরকম করো না, তুমি আমার স্যারের কোনদিন যাইও না। মানে সে বাচ্চাদের মধ্যে কাঁদতে, গুরু ওখানে একটা ভিড় হয়ে গেছে, সবার মধ্যে করতেছে যে একটা নাটক বা কিছু ফিল্মে শুটিং হচ্ছে গুরু, ওখানে সবাই মানে এভাবে দেখতেছে আমার দিকে। তো জাস্ট ওখান থেকে আসার পরে বললো যে আমাকে ফোন নম্বর দিতে বললো, আমার মার ফোন নম্বর দিলাম। তারপর আমার কাছে ওর তো বিয়ে 26 তারিখে, ওকে দিয়ে যাও, কোথা ওর বিয়েটি হবে না, আমি ওকে বিয়ে করতেছি, আপনারা আমি আপনার মেয়ের দায়িত্ব নিচ্ছি, আপনার টেনশন করবেন না, আপনাদের জন্য তো তুমি তো আমার জন্য এখন জীবিত। তো গুরু ওই দিন রাতে আমরা ওর এক ফ্রেন্ডের বাসায় থাকি, কিন্তু আলাদা থাকি, আমি ওর ফ্রেন্ডের ওয়াইফের সাথে থাকি আর ওর ফ্রেন্ডের সাথে থাকে। পরদিন সকালবেলা গুরু আমরা মন্দিরে যাই, মন্দিরে যেয়ে গুরু ওর হাত কেটে, সিঁদুর পাচ্ছিলাম না, সিঁদুর দিবে না, ওর হাত কেটে আমাকে সিঁদুর পরাই দেয়, শাখা পরাই দেয়। দেন ওই দিন রাতেই আমরা গুরু ওদের বাবার বাড়ির জন্য রওনা হয়ে যাই গুরু।
আচ্ছা, বিয়েটা কি তাহলে মন্দিরে হয়?
হ্যাঁ গুরু।
এটা কি আপনার ইচ্ছা ছিল না অনিচ্ছা?
না, আমার ইচ্ছাই গুরু, এটা আমার ইচ্ছাই হয়েছে গুরু, আমাকে কেউ জোর জবরদস্তি করেনি গুরু।
উনি কি আপনাকে প্রেশার দিয়েছিল যে তোমাকে আমার ধর্মে আসতে হবে?
না গুরু, না গুরু, তার কোনো প্রেশার ছিল না গুরু, কোনো প্রেশার ছিল না গুরু, সে সবসময় বলছে তুমি। তারপরে গুরু যে রেজিস্ট্রি করছে আমরা বিয়ে, আমি যে আমার রিলিজন চেঞ্জ করছি সম্পূর্ণ আমার ইচ্ছাই গুরু, ওর কোনো ইচ্ছা ছিল না। আমার ইভেন বর্তমান আমার শ্বশুর শাশুড়ি যে তাদের কোনো চাপ ছিল না গুরু, তারা সবসময় আমাকে মেনে নিচ্ছে মেয়ের মতো গুরু। গুরু আমি আমার বাবা মার কাছে যে আদরটা পাইনি গুরু, আমি সেটাই তার বাবা মার কাছে পাইছি গুরু। তারা আমাকে গুরু যে আদরটা দিচ্ছে, আমার বিয়ের মাত্র চলতেছে না গুরু, 5 মাস চলতেছে গুরু, 4 মাস পরে 5 মাস পা দিচ্ছে। তো আমি 5 মাসের মধ্যে 3টা মাস আমি আমার ওদের কাছে ছিলাম গুরু, আমি কখনো বাবা মার অভাব কি আমি বুঝতে পারিনি গুরু, তাদের কাছে আমি সবকিছু পাইছি গুরু। আর যাকে পাইছি গুরু তার কাছে আমি আমার অতীত, তার ভালোবাসা দিয়ে আমার অতীতটা, আমার সব কষ্টগুলো ভুলে দিচ্ছে গুরু, সব কষ্ট ভুলে দিচ্ছে গুরু, আমার বাবা মা আমার সাথে কি করছে, আমার ওরা আমার সাথে কি করছে, আমার সবকিছু ভুলে দিচ্ছে গুরু। আজকে যে আমি এখানে আসছি না গুরু, সে কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে কেন আসতেছি আমি, এখন সে শুনতেছে কিনা আমি জানি না, শুনে বুঝতে পারবে যে আমি কেন আসছি এখানে। সেখানে জানে শুধু আপনার সাথে আমি দেখা করতে আসছি,
আর কিছু জানে না,
আর কিছু জানে না গুরু। এখন শেষ আমি শুধু বলছি একটু আজকে আমি ওর সাথে কথা, ওনার সাথে কথা বলবো, তুমি একটু শুনো, এইটুকু বলছি গুরু, আর কিছু বলিনি। এখন যদি ও শুনে থাকে আমার কথা, আমি কিন্তু ওকে নিয়ে এই প্রোগ্রামটা শুনি, ও যদি শুনে থাকে তাহলে আমি ওকে ওর মতো মানুষ হয় না গুরু। গুরু আমি আমরা কখনো যদি বলি যে দেবতা ফ্রেস্তা বা মহামানব, তো গুরু আমি তার মধ্যে পাইছি, তার ভালোবাসা যে কতটুকু আসে গুরু, আমার ছোট ছোট চাহগুলো তার কতটুকু গুরুত্ব দেয় গুরু, তার কাছে আমি আপনাকে বুঝে বলতে পারবো না গুরু। আমার কিছু হলে গুরু সে পাগল হয়ে যায় গুরু, আর গুরু আমাকে ছোট করে যদি কেউ কোনো কথা বলছে গুরু, সে যদি তার নিজের বাবা মা হয় সে তাদের সাথে মানে খারাপ বিহেভ করে। ইভেন আমি যদি আমাকে নিয়ে ছোট করে কোনো কথা বলি গুরু, কথা যদি কখনো বলে ফেলি সে খুব হার্ড হয় গুরু, এবং সে খুবই কষ্ট পায় গুরু। সে কিন্তু একটা কথা কি, সে কিন্তু অসুস্থ ছিল গুরু, আমি যখন তাকে বিয়ে করছি সে কিন্তু টোটালি অসুস্থ ছিল গুরু, অ্যাডিক্টেড ছিল গুরু। সে আমার জন্য গুরু সব ছেড়ে দিচ্ছে গুরু, সে যে কষ্টটা করছে গুরু আমার জন্য, সে কেউ না দেখলে বুঝবে না গুরু আমার জন্য যা করছে সে। সে গুরু আমি একটা মৃত মানুষ ছিলাম গুরু, জীবন মৃত আমি সবাই দেখতেছিলাম, চলাফেরা করতেছিলাম গুরু, ভিতর থেকে আমি মরা ছিলাম গুরু। সে একটা মরা মানুষকে একটা মরা গাছে গুরু আস্তে আস্তে ফুল ফুটায় না, আমি তার কাছে একটা বাচ্চা গুরু, আমাকে বাচ্চার মতো সে পালন করতেছে আমাকে গুরু। আমি এখন পর্যন্ত নিজের একদিনও ভাত খাই নি গুরু বিয়ের পর থেকে, একদিনের জন্য কোনোদিন আমার আমি দেখিনি ও আমাকে না খাওয়াই দিচ্ছে। ইভেন আমার ওদের বাড়িতে ওর মা খাওয়াই দিত না, ওর বাবা তো গুরু। আমি যাকে পাইছি গুরু তার ভালোবাসার কতটুকু মূল্য আমি দিতে পারবো জানি না গুরু, কিন্তু চেষ্টা করতেছি গুরু। এখনো সে আমার আমার ছোট ছোট চাওয়া গুলো আমার কোনটাতে ভালো হবে, আমি কি করলে হবে সবকিছু সব, ইভেন যদি আমার আমি কিছু ভুলেও যাই সে আমাকে মনে করে দেয় গুরু, তোমার এটা করা হয়নি তুমি এটা করো।
আপনার বাবা মার সাথে আপনার কোনো যোগাযোগ আছে এখন?
না আমি কোনো যোগাযোগ করি না।
আর তারও করে না?
তারা তো গুরু আরো ক্ষেপে গেছে যে আমি হিন্দুকে বিয়ে করছি। আমার বাবা তো এখন বলেই দিচ্ছে যে ও মেয়ে আমার কাছে জীবিত কি, ও আগে তো মৃত ছিল এখন আরো বেশি করে মৃত, বরং তারা বেঁচে গেছে গুরু।
আচ্ছা আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দেন, সত্য বলবেন, যদি আপনার জীবনে এই দুর্ঘটনাটা না ঘটত, যদি আপনি সেই নরক থেকে ফেরত না আসতেন, যদি সাপোজ ধরুন আপনি এই মানুষটিকে আপনি আপনার জীবনে প্রথম পেতেন এবং এভাবেই পেতেন, তাহলে কি আপনি তা এই ডিসিশনটা নিতেন লাইফে?
জি গুরু নিতাম, নিতাম গুরু।
মানে অনেকে কি হয়তো মনে করতে পারে যে আচ্ছা দিতি জীবনে এত পরিমাণ কষ্ট পেয়েছে, যেখানে তার নিজের স্বামী বিয়ের রাত্রে তার খালাতো বোনের সাথে একটা অনৈতিক সম্পর্কে জড়িত ছিল সেটা সে নিজের চোখে দেখেছে, যেই শাশ শ্বশুর তার মানে ছেলের বউ কোমরে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়, এবং সবচেয়ে বড় কথা আট মাস বয়সে আপনার দুটো সন্তানকে হত্যা করা হয়, আপনাকে খুন করবার চেষ্টা করা হয়, এত কিছু করে সাধারণত কোন মেয়ে বেঁচে থাকতে চাইতো না নিজেই, কিংবা কোন ছেলেও যদি জীবনে এরকম কোন কষ্টের সম্মুখীন হতো নিজেই শেষ করে ফেলতো নিজেকে।
গুরু আমি সবসময় চিন্তা করতাম যে মরলে তো সব সমস্যা সমাধান হয় না গুরু, আমি সবসময় ফিল করতাম আমি যদি মরে যাই তাহলে তো ওরা বেঁচে যাবে, ওরা তো আমার ওরা জিতে গেল, আমি তো জিতলাম না। আমি সবসময় ভাবতাম যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি স্ট্রাগল করে হলো আমি সমাজে একটা কিছু করে দেখাবো, আমি যে হারবো না কেন হারবো জীবনের কাছে, এটা সবসময় ভাবতাম গুরু। আর গুরু মরলে তো সবকিছু সহজে মরা যায় গুরু,
হ্যাঁ
বাঁচাটাই কঠিন গুরু, এই পৃথিবীর সাথে লড়ে সমাজের সাথে লড়ে গুরু, কারণ গুরু আমাদের সমাজটা কিন্তু এখনো অতটা উন্মুক্ত হয়নি,
কিছুই হয়নি,
কিছু হয়নি,
কিছু কিছু জাগাতে হয়েছে, নির্দিষ্ট কিছু জাগাতে হয়েছে যেখানে আসলে সমাজের ওইখানে যা কিছু হয় না কেন তারা যা করবে সেটাই হচ্ছে একমাত্র মহান কাজ, এবং এখানে প্রচন্ড পরিমাণ অন্যায় কাজ করা হলো তাকে প্রতিনিয়ত আমাদের সমাজের সিস্টেম অনুযায়ী বলা হয় যে এটাই সবচেয়ে বেশি ভালো কাজ
গুরু। যেমন এক সমাজে যখন আমি সবাই আমাকে আঙুল তুলে বলছে এটা তো স্বামী পরিত্যাগতা মেয়ে, এটা তো স্বামী পরিত্যাগতা, ওর কোন দোষ আছে বলে স্বামী ছেড়ে আমি ডিভোর্স করছি এটা কেউ বলতো না গুরু, কেন করছে কিসের জন্য করছে সেটা জানার চেষ্টা করতো না, বরং আমাকে দেখায় বলতো এটা ও তো স্বামী পরিত্যাগতা বাজে না হলে কি
স্বামী ছেড়ে
দেয়। তো গুরু আর এক কুমারী মেয়ে যা ইচ্ছে করে বেড়াচ্ছে, তারপর সে কুমারী সমস্যা, সে কুমারী, এই জিনিসটা গুরু আমি অনেক পথে পথে ফিল করছি, কিন্তু গুরু আমি তার কাছে শিশু, আমি এখন যাকে পাইছি গুরু আমি তার কাছে একদম শুদ্ধ ফুটা, যেমন একটা মার পেট থেকে বাচ্চা ঠিক তার কাছে তেমন পবিত্র গুরু।
তার মানে কি দিদি আপনি বলতে চাচ্ছেন যে আপনার জীবনে যদি নরক থেকে আপনি ঘুরে না আসতেন, যদি এরকমই হতো যে দেবতার সাথে আপনার প্রথমেই দেখা হলো তাহলে তাকে আপনি আপনার জীবনে নিতেন, হোক সে হিন্দু হোক সে মুসলিম কিংবা যাই হোক না কেন,
কোনো কিছু যায় আসে না গুরু আমার,
আপনি কষ্ট থেকে ডিসিশনটা নেন?
না, কষ্ট থেকে,
ভালোবাসা থেকে নিয়েছি।
ভালোবাসা থেকে নিয়েছি গুরু, সত্যি ভালোবাসা থেকেই নিয়েছি। কারণ গুরু, আমি তাকে কখনো ওই চোখে দেখিনি, আমি সবসময় দেখেছি আমার তাকে একটা মানুষ হিসাবে, এবং সে তার মধ্যে আমি সেই মানুষটাকে পাইছি গুরু, যে মানুষ আমি মনে মনে যে মানুষটাকে খুঁজতাম, যে আমাকে বুঝবে, আমার কষ্টগুলাকে বুঝবে, শুধু আমাকে না, আমার সত্তাটাকে ভালোবাসবে। সবচেয়ে প্রিয় এক কথা বলতে, তার একটা পবিত্র আত্মা আছে গুরু, মানুষ বোঝার মতো একটা আত্মা আছে, মানুষকে ভালোবাসার মতো একটা আত্মা আছে গুরু, যে আত্মাটা এতই পবিত্র গুরু, এতই, যেটা একটা সুস্থ মানুষের মধ্যেও নাই গুরু। সে অসুস্থ ছিল আমি স্বীকার করি, তারপর তার মধ্যে এমন একটা দুঃসাহসিকতা ছিল, তার মধ্যে এমন একটা মানে পবিত্র আত্মা ছিল, যেটা জন্য আমাকে বাঁচাইছে গুরু, আমাকে বাঁচাইয়ে রাখছে এখনো। আর আমি সবসময় দোয়া করি, সবসময় চাই যে সে যেন সারা জীবন আমার পাশে থাকে, আমাকে বাঁচায় রাখে গুরু তার ভালোবাসা দিয়ে।
দিদি, আপনার বয়স কত? জিজ্ঞেস করাটা আসলে উচিত না, মেয়েদের বয়স বলতে না, পাশে আর একটা লম্বা চোখে তাকিয়ে ফেলেছে
গুরু। এখন আমি পঁচিশ পুরে ছাব্বিশে পা দেব গুরু।
১৮ থেকে আপনার জীবনে নাটক শুরু হয়?
হ্যাঁ গুরু।
১৮ না, ১৬ থেকে,
১৬
থেকে ২৬, এই ১০ বছর। এই ১০ বছরে যে জীবনে আপনার যত নাটক ঘটে গেছে, জীবনে যা ঘটে গেছে, এটা মনে কোন একটি চলচ্চিত্র, কোন একটি নাটককে হার মানাই। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে যে আদৌ কি সত্য কিনা। আপনি যখন ওই নরকের বর্ণনাগুলো দিচ্ছিলেন, আমরা এগুলো ছবিতে দেখি, কিছু কিছু আমরা এখানে গল্প শুনেছি, আমাদের এখানে বেশ কিছু বন্ধু বান্ধব এসে তাদের কথা বলেছে, বাট এতটা নির্মম, মানে কারুর না কারুর কাছ থেকে অ্যাটলিস্ট সাপোর্ট পেত, এতটা নির্মম,
নিজের ফ্যামিলি থেকে সাপোর্টটা পেতে।
সবচেয়ে আমার কষ্ট লেগেছে আপনার শ্বশুর শাশুড়ি, মানে শ্বশুর শাশুড়ি বলা উচিত না তাদেরকে, তাদেরকে মানুষ হিসাবে ব্যাখ্যা করাটাই সবচেয়ে বড় ভুল হবে যদি তাদেরকে মানুষ বলা হয়। আপনার নিজের বাবা মা কি করে বলতো যে আমি জানি না, আমার মেয়ে, আমার বিয়ে দিতে অনেক খরচ হয়ে গেছে, আমার মেয়েকে বিদায় করেছে, এখন তুমি বাঁচলে তাদের, মরলেও তাদের, আর কোনো দায়িত্ব নেই।
এবং পরবর্তী যে শব্দটি ইউজ করে তারা আশ্রিতা,
আশ্রিতা, নিজের বাবা কি করে নিজের মেয়েকে বলতে পারে তুমি আশ্রিতা? এটা মানে আমার তো মনে হয় সবচেয়ে বড় পাপী এবং সবচেয়ে বেশি নিচু মন মানসিকতা পরিচয় দিয়েছে আপনার বাবা মা। কি করে পারলো নিজের রক্তকে এভাবে বলতে
গুরু? এখানে আসলে আমরা তো নারীরা সবসময় থাকি, কিছু কিছু পুরুষ শাসিত থাকে, মারা তো যত কষ্ট বাবার জন্য হয়তো করতে পারেনি, মা চাইলেও করতে পারেনি,
মায়ের ইচ্ছা থাকলেও
পারেনি আমি বলবো। তারপর তো যে লাস্টে যেটুকু আমাকে হলো সাপোর্ট করেছে গুরু।
This track was downloaded from fusionbd.com.
তার জন্য তাকে
আপনি একটু কনফার্ম জেনেন তো যে আপনি সত্যিকার অর্থে তার মেয়ে কিনা
গুরু। আমি তো ছোটবেলা থেকে,
কারণ কোন বাবা এরকম করতে পারে আমি জীবনে কখনো
ভাবিনি গুরু। আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবা আমার প্রতি, মানে আমি কালো, আমি শ্যামলা, এর জন্য অনেক টাকা খরচ হবে, একে বিয়ে দেব কোথায়, এই মানে
আমার। আচ্ছা আচ্ছা, ছোটকাল থেকে আপনার উপর বিরূপ একটি দৃষ্টি ছিল?
হ্যাঁ গুরু।
যে মেয়ে আমার কালো, বিয়ে দিতে গেলে অনেক খরচ হবে, সুন্দর কোন ছেলে বিয়ে করবে না, যৌতুক দিতে হবে।
হ্যাঁ এরকম একটা ছিল গুরু আমার ছোটবেলা থেকে আমার সাথে।
আপনার বাবার সাথে যদি দেখা হতো কিংবা যদি কোনোদিন দেখা হয়, তাহলে বলতাম যে ওনার যে সার্টিফিকেট গুলো ছিল, উনি কি সরকারি চাকরি করতেন? কারণ এখানে পোস্টিং হতো বারবার।
হ্যাঁ,
ওনার সার্টিফিকেট গুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত, কারণ সার্টিফিকেটে মুড়ি খেলে মুড়ির অপমান হবে।
আসলে গুরু, তারপর গুরু যা করছে ওনারা, আমি ওনাদের সবকিছু মাফ করে দিচ্ছি, খালি একটা কারণে গুরু, একটা কারণে, কারণ তারা আমাকে জন্ম দিচ্ছে, জন্ম দিয়ে পৃথিবীর আলো রেখেছে, আর আজকে তাদের জন্য আমি এত ভালো একটা মানুষের ঘর করতেছি গুরু, এত ভালো একটা মানুষের ভালোবাসা পাইছি, এই জন্য তাদের কাছে, তাদের সবকিছু আমি মাফ করে দিচ্ছি গুরু, সবকিছু মাফ করে দিচ্ছি গুরু। আমার সাথে যা করছে আমি সব মাফ করে দিচ্ছি, শুধু এই একটা কারণে যে আমার এত বছর পরে তাদের জন্য হয়তো আমি এই ভালো মানুষটা দেখা পেতাম। তারা যদি জন্ম না দিত, আমরা যদি ছোটবেলায় মারিয়ে ফেলতো, তাহলে তো এত কষ্ট পেতে হতো না, এই ভালো মানুষটা দেখাও পেতাম না, এর ভালোবাসাও পেতাম না গুরু।
দিদি, এই ১০ বছরের জীবনে একবার কষ্টের চূড়ান্ত সীমা থেকে ঘুরে আসা, এখন আবার সবচেয়ে বেশি আনন্দের মানুষের সাথে থাকা, এই যে দুটো অধ্যায় আপনার জীবনে আপনি দেখছেন, কিংবা একটা দেখেছেন আর একটা দেখছেন, এবং আশা করি সৃষ্টিকর্তা জানি আপনার বাকি যে সময়টুকু আপনি ধরণীতে থাকবেন, এই পুরোটা সময় জানি আনন্দ নিয়ে আপনি থাকতে পারেন আপনার এই ভালোবাসার দেবতাকে নিয়ে। এই দুটোকে যখন আপনি কল্পনা করেন তখন কেমন লাগে
গুরু? আমি তো বললাম আমি আমার অতীত নিয়ে আর ভাবি না গুরু।
আপনি ভাবেন না?
না গুরু, আমার স্বপ্নেও আসে
কখনো কি নাড়া দেয়?
না গুরু, কোন ভাবে কিছুতে নাড়া দেয় না, কারণ এর ভালোবাসা এতটাই প্রকর, এতটাই প্রবল যে আমার সবকিছু ভুলে যাচ্ছে গুরু। গুরু, আগে আমি আমি ঘুমাতে পারতাম না গুরু রাতে, রাতে আমার রাতের পর রাতে আমি না ঘুমায় থাকতাম গুরু, কারণ ঘুমালে আমার দুঃস্বপ্ন আসতো গুরু সব। কিন্তু গুরু ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে মানে যে একটা শান্তির ঘুম দেয় গুরু, সেটা আমার চেহারায় কিন্তু ফুটে ওঠে গুরু। আগে যারা আমাদের দেখছে, এখন যারা দেখে, তারা কয় তুমি এখন ভালো আসতো।
মানে আপনার জীবনে সেই নরকের নর্দমা সেই কীটগুলো এখন আর আপনার কাছে আসে না, কোনোভাবেই আসে না,
কোনোভাবেই আসে না গুরু, আমার চারদিকে আর আসেই না।
কতটা আশ্চর্য আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা।
জি গুরু, মানে আমি
চায়ের অর্ডার দিতে যে সেই ভালোবাসার মানুষকে দেখা,
জি গুরু,
সেখান থেকে তিন দিনের মাথায় কথা বলা এবং হঠাৎ করে তার পক্ষ থেকে আসা, মানে সবকিছু কিন্তু অনেক বেশি,
অনেক বেশি
হয়তো প্রকৃতিরই দান সব।
হ্যাঁ জি গুরু, আমি সবসময় প্রকৃতির কাছে মানে শুকরিয়া করি যে ওই দিনের জন্য ওই ঘটনা ঘটেছো, তুমি আমার দেখা করে।
আপনি কি ভাগ্য বিশ্বাস করেন?
হ্যাঁ গুরু করি, আমি করি গুরু, আগে করতাম না এখন করি গুরু। আমি একে পাওয়ার পর থেকে অনেক কিছু বিশ্বাস করি গুরু। আমি বিশ্বাস করি যে মানুষ যদি মন থেকে চায় তার ভাগ্যকে সে চেঞ্জ করতে পারে, যদি মন থেকে কাউকে আশা করে প্রকৃতি কখনো না কখনো তাকে তার জীবনে দিবে গুরু। সেটা আসলে গুরু ভালোবাসা, পিওর ভালোবাসা কি জানি না, সত্যিকার ভালোবাসা কিছু পেয়ে থাকি গুরু, এটা আমি এর কাছ থেকে পেয়েছি গুরু, সত্যি এর কাছ থেকে পেয়েছি। এর মধ্যে কোনো ভেজাল নেই গুরু, এক বিন্দু ভেজাল নেই গুরু।
অনেক বেশি চমৎকার, বহুদিন পর, বহুদিন পর আজ চোখ দিয়ে আপনার কথা শুনে জলও ঝরেছে,
আনন্দের অশ্রুও ঝরেছে বলা যায়।
আমি আসলে প্রথম দিকে যখন আপনি কথা বলছেন আমি কথা বলতে পারছিলাম না, আমার কথা বলার মতো ক্ষমতাটা ছিল না। এত কষ্ট মানুষ পেতে পারে, আমি নিজেও একজন ছেলে, আমি নিজেও একজন ছেলে, আমি নিজেও কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, কিন্তু এত খারাপ আমরা হতে পারি, এত বর্বর আমরা হতে পারি মানুষ হয়ে, এতটা নীচ, এতটা বর্বর কি করে হতে পারি আমরা জানি না।
আসলে গুরু আমরা সবাই দেখি যে মানুষের মতো হাঁটছে, কিন্তু অনেককে মানুষের মুখে সারানো গুরু পশু অমানুষরা বাস করে গুরু, যেটা
কিন্তু আপনার ক্ষেত্রে তো সবকিছু হার মেনে গেছে। হ্যাঁ আমি জানি বর্তমান দুনিয়াতে ফ্রড আছে, ধান্দাবাদ আছে, ঠিক আছে, সুযোগের সন্ধান দাঁড়িয়ে আছে, আছে, এটা সব জায়গাতে আছে, কিন্তু আপনার ক্ষেত্রে যা ঘটে গেছে মানে এটা তো ভাবতেও ভয় লাগছে। মানে ওই জিনিসগুলো যদি আমি ভাবি আপনার জীবনে ঘটে গেছে, আর আমি যে মনে করছি আমি যদি দৃশ্যগুলো আর একবার ভাবি
গুরু ভয় পেয়ে যাবে মানুষ, মানুষ পুরো কেঁদে ফেলবে গুরু, যেটা চিন্তা করে যে
মানে কতটা ভাষা নেই। মানে আমার মনে হয় আপনার জায়গাতে আমি থাকলে হয়তো আমি এতদিন টিকে থাকতে পারতাম না।
এটা গুরু, এটা গুরু সবাই বলে,
আমি জানি না সৃষ্টিকর্তা আপনার ভিতরে কি ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যে এত কিছু হবার পরও শুধুমাত্র আমি জীবনে হার মানবো না, আমি নিজেকে শেষ করবো না, আমি ঘুরে দাঁড়াবো, জাস্ট একটি প্রত্যয় যে আমি ঘুরে দাঁড়াবো, এই এই জোরটা আমার মনে হয় না যে এই সিচুয়েশনে কেউ ধরে রাখতে পারতো নিজের ভেতরে। সৃষ্টিকর্তা ডেফিনেটলি আপনার কাছে এমন কিছু দিয়ে পাঠিয়েছে যে সেই ক্ষমতাটা আপনাকে বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত।
গুরু আমার নিজের বাবা পর্যন্ত আমাকে বুঝতে, ও কোন মুখে থাকে, ওর লজ্জা কারণে মুখ দেখাইতে, ওর জায়গায় অন্য কেউ হলে মরে যেত, আমাকে বাবা আমাকে লজ্জা মুখে দেখাইতো না। আমার ভাই ওইভাবে বলছে, তোমার লজ্জা করে না, তুমি তোমার মুখ দেখায় বেড়াচ্ছ ওইভাবে পাড়ায় পাড়ায়, বাইরে যেয়ে ঘুরতেছো, চাকরি করতেছো, তোমার লজ্জা করে না, তুমি একটা ডিভোর্সি মেয়ে, তোমার জন্য। আমার ভাই বলে, তোমার জন্য আমি কোথাও আমার ফ্রেন্ড থেকে বাসা আনতে পারি না, যে আমার বোনের একটা ডিভোর্স হয়েছে, আমার ডিভোর্সি বোন ঘরের মধ্যে বসে আসছে। ইভেন গুরু আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার মার বা গুরু আমার মার বাড়ির আত্মীয় স্বজন যে, আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন সে, কারণ তার সম্পর্কে ভাই বোন।
আচ্ছা আচ্ছা,
তো গুরু আমার আত্মীয় স্বজনরা সবাই আমার মারের, আমার মাকে সবসময় এই মেরে রাখছিস কেন বাসায়, বের করে দে, এটা এর তোর জন্য অভিশাপ, এটা লজ্জা নাই, লজ্জার সামনে এটা মরতে পারে না, এখানে আসে কেন বারবার। এবং ফের গুরু আমি কিন্তু বেশ কয়েকবার মানে রাগের চোটে গুরু আমি অনেক কষ্ট করছি গুরু অনেক, আমার বাবা আমাকে আলটিমেটাম দিয়ে দিছিল একবার যে তুমি এক মাসের মধ্যে আমার বাসা ছাড়বা।
কিন্তু দিদি কেন, মানে আত্মীয় স্বজন বাবা, কি দোষ ছিল আপনার?
আমার দোষ
মানে আপনি শুধু মেয়ে, আপনি কালো, এইটাই কি আপনার দোষ?
এটা দোষ, আর একটা দোষ ছিল যেটা যে আমি আসলে অন্যায় দেখতে পারতাম না গুরু, সেটা আমার বাবারই হোক আর সেটা আমার কোনো আত্মীয় স্বজনের হোক, অন্যায় করলে সে প্রতিবাদ করতাম গুরু, আমি মুখের উপরে কথা বলে দিতাম। আর আমার বিয়েটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স ছিল আমার মেজো চাচার, কারণ দেখা যাচ্ছিল আমি সম্পত্তিগুলো দেখা শুরু করছিলাম, আমার বাবার সম্পত্তিগুলো হিসাব নিচ্ছিলাম, এটাই সম্পত্তি এখানে একটা মেন কারণ ছিল
বলা যায় ওই পথ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য।
এইটা আমার বাবার মনে হয় যে মেয়ে কেন সম্পত্তি নিয়ে ঘাটাঘাটি করবে, মেয়েরা কেন
মেয়ে হয়ে,
হ্যাঁ এটা এটাই আমার বাবার, আমার বাবার কথা যে মেয়ে সম্পত্তি নিয়ে চিন্তা করবে কেন।
তারপরও এত শিক্ষিত হয়েও কেন ঘুরে ফিরে সে মেয়েদেরকে দায়ী করা হয়, মেয়েরা যদি একটু উপরে উঠে যায় তখনই অনেক কোশ্চেন বলে।
আমরা কোথায় শিক্ষিত হতে পেরেছি তৌফিকা?
খাতা কলম,
আমরা খাতা কলমে শিক্ষিত হয়েছি, আমরা মানুষকে দেখানোর জন্য শিক্ষিত হয়েছে, আমাদের অনেক সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের জন্য হাজার হাজার ফাইল শেষ হয়ে যাচ্ছে, তারপর আমাদের সার্টিফিকেট শেষ হচ্ছে না। মানুষকে দেখানোর জন্য আমরা শিক্ষিত হয়েছি, মন মানসিকতার দিক থেকে আমরা আরো বেশি বর্বর এবং আরো বেশি নিচু হয়ে গেছি।
কোশ্চেনই বারবার মনে হচ্ছে যে আমরা কবে সেই শিক্ষিত হব মনের দিক দিয়ে, এই কাগজ কলমে না, কবে সেই মন থেকে মানুষকে আমাদেরকে মেয়ে না একজন মানুষ হিসেবে শিক্ষিত করে তুলবে এবং ভাববে সবাই।
জানি না, এটার উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, এটার উত্তর আমার কাছে নেই, কারণ
দিদি যখন কথা বলছিল আমার লোম খাড়া হয়ে যাচ্ছে যে কি করে পসিবল এটা।
কারণ তুমি যাকে প্রশ্ন করছো সেই ছেলেদের বিরুদ্ধে আমিও কিন্তু সেই ছেলেই। তো আর আসলে না না, আমার কিছু বলার নেই, স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আমার কিছু বলার নেই।
মানে তাহলে কি এমন যে গুরু যে কোথাও না কোথাও আমরা এখনো সেই
আদিম যুগে?
আমার মনে হয় এখানে ছেলে মেয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের বিবেক বোধ,
ওই মনুষ্যত্বটুকু এখনো আমাদের জাগ্রত হয়নি তাহলে বলা যায়।
আমরা মনে হয় এখনো সে আদিম যুগে বসবাস করছি, শুধুমাত্র সভ্যতার কিছু ছাপ বিজ্ঞানে এসছে, প্রযুক্তিতে এসছে, বাট সভ্যতার কোন ছাপ আমাদের মন মানসিকতা এখনো বিন্দু মাত্রতে প্রবেশ করতে পারে।
বলা যায় উপরে সবকিছু ধারণ করেছে, ভেতরে একদম
কিছুই নেই। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হলে আমি কাকে দোষারোপ করবো? আমি ওর শ্বশুর শাশুড়িকে দোষারোপ করব? মানে মানুষ নামে শ্বশুর শাশুড়ি, বেসিক্যালি তাদেরকে মানুষ বলাই উচিত না, মানুষ নামে শ্বশুর শাশুড়ি যারা ছিলেন এক সময়কার, যার জীবনে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন, মানুষ বলতে হয় বলার জন্য, কাদের দোষারোপ করব? তাদেরকে দোষারোপ করব নাকি তার দিতির মা বাবাকে দোষারোপ করব? হ্যাঁ হ্যাঁ, হয়তো মা পারেনি, মায়ের ইচ্ছা থাকলো বাবার কারণে পারেনি, কিন্তু এটা কেমন বাবা? মেয়ে কালো, মেয়ে একটু মোটা,
দিদি যদি নিজের ইচ্ছে বিয়ে করত
সেটা
তাহলে আমরা ধরতাম যে এই কারণে হয়তো
বাবা বলতেও পারে, বাবা বলতেও পারে যে তোর ইচ্ছায় তুই বিয়ে করেছিস আজকে এই কারণে, কিন্তু এখানে তো কোনো দোষ নেই, দোষ শুধু একটাই যে দিতি কালো। দিতির বিয়ে দেওয়া তো অনেক খরচ হয়ে গেছে, আমার সহায় সম্পত্তি যা ছিল সব শেষ হয়ে গেছে, এই কারণে মেয়েকে বিয়ে দিতে পেরেছি, আমি আপদ বিদায় করেছি। মানে এই যদি আর তুমি কাদের দোষ দিবা? তুমি যে আমাদের বলছিলা যে ছেলেদের মন পরিবর্তন করা উচিত, তুমি যাদের কথা বলছো মিন তো করছো সাধারণত বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ড এদেরকে, এটা মিন করছো না? তুমি তো এটা মিন করছো, আমাদেরকে দোষ দিয়ে লাভ কি? যেখানে নিজের মা বাবাই এত, নিজের মা বাবাই যেখানে মেয়েকে দূরে ঠেলে দেয়, নিজের মা বাবাই যেখানে মেয়েকে বলতে পারে তুমি আমার বাড়িতে আশ্রিতা, সেখানে আমাদের দোষ দিয়ে লাভ কি?
পাশে থাকা উচিত যে কষ্টে, যে দুঃখের সময়, যে সময়টুকু তখনই তার পাশে থাকেনি।
আমি আসলে কি বলবো, আমার কোনো ভাষা নেই, বহুদিন পর আমরা এরকম কোন একটি কথা শুনলাম যে এত বেশি কষ্ট থাকতে পারে। আমাদের এখানে অনেকে এসছেন, অনেকে অনেক কথা বলে গেছেন, লাইজু এসছেন, কানিজ এসছেন, অনেকে এসছেন, অনেক অত্যাচারের কথা বলে গেছেন, কিন্তু এরকম এতটা কষ্টের কথা আমার মনে হয় যে বর্ণনাহীন কষ্ট ছিল। উনি কিভাবে বর্ণনা করেছে আমি জানি না, বাট আমার দৃষ্টিতে আমার কথাতে একটা বর্ণনাহীন কষ্ট ছিল।
এবং দিদি যে সময়টুকু পার হয়ে আসছে, আমার মনে হয় অন্য কোন হলো মেয়ে হলে ওই সময়টুকু চিন্তা করতে যে আমি নিজের জীবন রাখবো না,
সম্ভব ছিল না। আমি তো বললাম আমি ওই জায়গাতে থাকলে আমি হয়তো কোনো ভুল দেখছি, কত মানে কতক্ষণ পর্যন্ত আমি সহ্য করতে পারি, সহ্যেরও তো একটি সীমা আছে, কতক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আমার ভেতরে সে ক্ষমতা দেবে যে সেই ক্ষমতা নিয়ে আমি ধৈর্য ধরে থাকবো। মানে আমার এখানে জানি না যে সৃষ্টিকর্তা দিতিকে কি দিয়ে তৈরি করেছেন, এত কিছু এত কিছু এত কিছু এত কিছু হবার পরও সে হাল ছাড়েনি।
এবং সে সম্বল যদি আমরা বলি যে আমরা নিজের ফ্যামিলি বাবা মার কাছে সে সম্বলটুকু আমরা পাই, সেই সাপোর্টটুকু আমরা পাই, কিন্তু সেখানে তিনি পাননি।
দিদি সময় তো প্রায় শেষ আপনার সাথে, যাবার বেলায় যদি আপনাকে বলতে বলা হয় যে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে যারা এই প্রোগ্রামটি শুনছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার জীবন থেকে যদি কিছু বলতে চান তাহলে কি বলবেন?
আমি বলবো আমার মতো অনেকে অনেক কষ্ট পায়, পাওয়ার পরে আত্মহত্যা করার চেষ্টা করে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আত্মহত্যা সবকিছু সমাধান না, ঘুরে দাঁড়াও, যদি আত্মহত্যা করে ফেলেন তাহলে তারা জিতে যাবে, আপনি হেরে যাবেন, তাদেরকে জিততে দেওয়া যাবে না, আপনাকে জিততে হবে। কারণ মরাটা সহজ, বাঁচাটা কঠিন। তো আমরা কঠিনটাই বেছে নেই এবং যুদ্ধ করবো জীবনের সাথে, করে সবাইকে দেখাই দেবো যে আমরাও পারি, আমরা মেয়েরা সবাই সবকিছু করতে পারি, সহ্য ক্ষমতা আমাদের আছে। আর গুরু
ভালোবাসা কিনা যদি কিছু বলতে বলা হয়, আর আপনি তো ভালোবাসা দুটো রূপই দেখেছেন,
আর সত্যিকারের ভালোবাসা সবার জীবনেই আসে, কেউ হয়তো সেটা অনেক
ধরতে পারে,
কেউ পারে না, আর কেউ হয়তো বাইরেটাকে ধরে রাখতে পারে, কেউ পারে না। আমি চেষ্টা করবো যাদের লাইফে ভালোবাসা আসছে সেটাকে আগে পরখ করেন, সেটা সত্যিকারের যদি হয় তাহলে প্লিজ প্লিজ তাকে চলে যেতে দেবেন না, ধরে রাখবেন যেভাবে পারেন ধরে রাখবেন। আর গুরু আমি জানি না ও শুনছে কিনা, আমি ওর ওর জন্য বলবো জানতো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তোমার তুমি আমার লাইফে অনেক কিছু চেঞ্জ করে দিছো, অনেক কিছু চেঞ্জ করে দিছো, আমি আরো চেষ্টা করব তোমার মতো হওয়ার আর তোমার ভালোবাসা পাওয়ার। প্লিজ তুমি আমাকে ছেড়ে কোনোদিন চাইও না, আমাকে একা চাইও না, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নাই, কেউ না। আই লাভ ইউ।
আমার মনে হয় কথা পড়ার আমাদের বাড়তি করে কথা বলার প্রয়োজন হয় না, সরাসরি
গানে চলে গেলে
মনে হয় ভালো হয়, সবচেয়ে ভালো হয় সরাসরি যদি গানে কথা বলা যায়, এই মুহূর্তে এই পরিবেশটাকে নষ্ট করা হবে
দুজনের জন্য। এখন পরবর্তীকালে শুনতে থাকুন বন্ধু রেডিও 88.4।
ভুলছেন কি ভাই? বিশ্বকাপ খেলা আমার ল্যাপটপে বসিয়ে দেখতে পারবো, ইন্টারনেটে, তাও আবার মাত্র 2990 টাকায়। মজা নিচ্ছেন ভাই?
বিশ্বাস তো করতেই হবে, কারণ জুম আলট্রা 512 kbps প্রিপেইড সংযোগ সহ মোডেম এখন মাত্র 2990 টাকা। এমন অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে। জুম আলট্রা পাওয়ার্ড বাই সেটসেল।
বাংলাদেশে এই প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে প্রাইম ব্যাংক বিপিসি এফএম রেডিও অ্যাওয়ার্ড নাইট 2010, যেখানে সম্মাননা প্রদান করা হবে আপনার পছন্দের আরজে, প্রোগ্রাম এবং রেডিও স্টেশনকে। আপনি চাইলেই আপনার পছন্দের রিয়েলিটি শো কে বানাতে পারেন দ্য বেস্ট রিয়েলিটি শো। আপনার পছন্দের আমার ভালোবাসাকে ভোট করতে চাইলে
টাইপ করুন FMA space.
This track was downloaded from FusionBD.com.